89.2 FM.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, ডরের 79তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার একটি হন্টেড প্লেসে আমাদের ডরের 79তম পর্ব ধারণ করা হয়েছে। ডরের আজকের অতিথি হৃদয়, সোহান, সত্যেন। বৃহস্পতিবারের রাত 12টা হচ্ছে সময় এবং এই পর্বটি ধারণ করা হয়েছে গত সপ্তাহে একটি হন্টেড প্লেসে, যে প্লেসটি সম্পর্কে জানিয়েছেন আমাদের এক বন্ধু, এবং আমরা সেখানে গত সপ্তাহে এই অনুষ্ঠানটি ধারণ করি। আমরা শুরু করছি ডরের 79তম পর্ব। পুরো পর্ব জুড়েই আপনাদের সঙ্গে থাকছে সুমন ও রেহান অন দ্য স্পট থেকে, এবং পুরো অনুষ্ঠানে সাউন্ড কম্পোজের কাজ করেছে লোবান। ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রথমে এই হন্টেড প্লেসে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আমরা শুনব।
তবে আজকে যে এলাকায় আসছি, মহাখালীতে তো বেশ কয়েকবার আসছি, কিন্তু আজকে কিন্তু আমরা আসার সময় তেজগাঁও হয়ে যখন আসলাম, একটা মানে স্মেল পাইছিস,
বিস্কিট
বিস্কিট। এইখানে আমি যখন আসি এই রাস্তাটা দিয়ে যাওয়া নস্টালজিক করে দেয়। যদিও এই বিস্কিটটা আমি এখন খুব একটা দেখি না, নাম বললে যদিও পাবলিসিটি হয়ে যাবে, বলতে পারছি না। যাই হোক, তবে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে কিন্তু আমরা খেতে খেতে চলে আসছি।
এখন কাহিনী হচ্ছে যে মহাখালীতে এসে খালি বসে থাকলে তো হবে না, মহা মহা কাজ বাকি আছে। এখন
কাজ বাকি আছে, রাইট। প্রথমে হচ্ছে টিকিট কাটতে হবে, তারপর গাড়িতে উঠতে হবে, তারপর ঘুম দিতে হবে, তারপর গাড়ি থেকে নামতে হবে,
রাইট। গাড়িতে ওঠা, ঘুমানো, নামা সব আমি করবো, তো টিকিট কাটা নিয়ে
অ্যাজ ইউজুয়াল, যেটা জানতাম। এই জন্যই টিকিট কাটার ব্যবস্থা আগেই হয়ে গেছে। টেনশন নিও না, তুমি যাও গাড়িতে উঠে, তুমি যাই আগে বসো।
মহাখালী থেকে বাসে করে আমরা পৌঁছে গেলাম ময়মনসিংহে শম্ভুগঞ্জ ব্রিজের ঠিক আগেই।
শম্ভুগঞ্জ থেকে আধা ঘন্টার টেম্পো জার্নির পর আমরা পৌঁছাই আমাদের আজকের স্পট ঈশ্বরগঞ্জে।
অনেকক্ষণ হাঁটতে হবে
না, খুব বেশি দূর হাঁটতে হবে না, মানে হৃদয়ের কথা অনুযায়ী আমরা পৌঁছাতে বড় জোর 2-3 মিনিট লাগতে পারে। ও যেরকম মানে ওর কথার কিন্তু অনেকটা মিল পেয়েছি। বাজেটটা যেরকম বলেছিল যে আপনারা যদি 12টার দিকে পৌঁছান ওখানে, মানে কিরকম এনভায়রনমেন্ট আমরা পেতে পারি ওটা কিন্তু বলছিল, এবং এক্স্যাক্টলি আমরা তাই পাচ্ছি। আমরা মনে হয় একটা না দুটো দোকান খোলা দেখেছি পুরো বাজারে।
আমি একটা জিনিস মিস করতেছি তো, সেখানে খালি একটা লেক যদি থাকতো।
লেক আছে কিনা জানি না, এটা তো আরো একটু খোঁজ খবর নিলে জানা যাবে। তবে তোর লেকের কথা থেকে তুই মানে ভুলে গেছিস না তো?
না, ভুলে যাইনি দোস্ত, ওই জন্যই মনে হচ্ছিল যে লাস্টে আজকে মানে একটা লেক লেনিয়ার সম্পর্কে কিছু কথা বলবো। ইটস আ কার্সড লেক সবাই বলে,
এবং আমি যতদূর জানি এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আছে।
একটা না দোস্ত, এটার মধ্যে ইন্টারেস্টিং ঘটনার মানে জাস্ট এতটুকু বলে রাখি, শুরুতে 2012 এখানে 17 জন মারা গেছে, তার মধ্যে 3 জন হচ্ছে 15-12 বছর বয়স।
ডেফিনেটলি এটার মধ্যে মানে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা আছে। তো যাই হোক, এই ঘটনা কিন্তু অবশ্যই আজকে শুনতে হবে।
হ্যাঁ, কিন্তু পৌঁছে গেছি,
একটু হাঁটতে হবে, আর একটু যেতে হবে,
চল হাঁটি তাহলে।
কিছুক্ষণের মধ্যেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই ঈশ্বরগঞ্জের শ্মশানঘাটে। ফাইনালি পৌঁছে গেলাম
অন স্পট আবারও। দিস টাইম আমাদেরকে স্পটের খবরাখবর এবং স্পটে নিয়ে আসার জন্য যে এফোর্টটা দিয়েছে সে আর কেউ নয়, হৃদয়। হৃদয় কি অবস্থা?
এই তো ভাই ভালো, আপনারা ভালো আছেন?
হৃদয়কে একটা বেশ বড় সড় একটা থ্যাঙ্কস দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ হৃদয় মানে অনেক খেটি খুটে, অনেক পরিশ্রম করে এই জায়গাটা সন্ধান বের করেছে, দেন আমাদেরকে ইনভাইট করেছে এখানে আসার জন্য।
তাহলে আমরা কি করব, হৃদয়ের কাছ থেকে একটু শুনি যাতে আমাদের লিসনাররা বোঝে যে এই জায়গাটা আসলে দেখতে কেমন।
রাইট, ভালো বলেছিস। হৃদয়ের কাছ থেকে প্রথম এই জায়গাটা সম্পর্কে একটু জানি, যে আপনি একটু বর্ণনাটা দেন যেন আমাদের লিসনার যারা আছে তারা একটু ইমাজিন করতে পারে যে আসলে কিরকম একটা প্লেস এর মধ্যে আমরা আছি।
আচ্ছা, জায়গাটা হচ্ছে যে আপনি যে পাশে দেখতেছেন একটা বড় বিশাল আকারের শিমুল তুলা গাছ আছে, তো এই পাশে আর কি মানুষ টানুষ আর কি মরলে পোড়ানো হয়।
আচ্ছা আচ্ছা।
আর পাশে যে ধান ক্ষেত গুলা দেখা যেতেছে, সামনে যে লাইট জ্বলতেছে ওটা হলো আমার শ্বশুর বাড়ি আর কি।
আচ্ছা আচ্ছা,
ঠিক আছে।
মানে যারা শুনছেন এই মুহূর্তে, ডর আমরা একটু ক্লিয়ার করে বলে দিই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা একটা শ্মশান এবং খুব মানে মাঝে মাঝে ইউজ করা হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি
অ্যাক্টিভ, তবে অতটাও অ্যাক্টিভ না। এবং ব্যাপারটা এনভায়রনমেন্টটা কেন একটু অন্যরকম, এটা হয়তো সবাই মানে যে কথাগুলো আমরা শুনেছি সেগুলোর একটু টাচ শুনতে পারলে হয়তো বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, একটু আগে হৃদয় ভাই যেটা বলছিল সেটা হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে সন্ধ্যার পরে কেউ যায় না, ঘুরে পেছনে আরেকটা রাস্তা আছে,
যায়।
আচ্ছা, যদিও এই রাস্তাটা দিয়ে যাওয়াটাই সহজ হতো।
হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাওয়া সহজ হয় কিন্তু যেতে গেলে খুব বিপদে পড়ে আর কি,
মানুষ ভয় পায়।
হ্যাঁ,
কোনো বিপদে পড়ে,
অনেকেই মারা গেছে বা অনেকে এখন পর্যন্ত মানে বাকরুদ্ধ হারিয়ে পাগল অবস্থায়
এইখান থেকে।
হ্যাঁ, এইখান থেকে। হ্যাঁ, এই জায়গাতেই, সেম এই জায়গা থেকে।
আচ্ছা, কোন ভাইটাল ওই রকম কোন ঘটনা যেটা এই স্পটেই ঘটেছে?
স্পটকে কেন্দ্র করে তো অনেক ঘটনাই আছে, তো তার মধ্যে আমি একটা ঘটনা।
আপনি বলছিলেন কেউ কেউ বাচ্চাদের খেলতে দেখেছে।
হ্যাঁ, অনেকে
কেউ দেখছে, শব্দ করে।
সাধারণ আমার শ্বশুরই দেখছে আর কি। উনি একদিন রাত্রেবেলা আসতেছে, তখন মনে করেন যে রাত আনুমানিক 12:30 বাজারে কাজকর্ম সেরে আসতেছে, তো ওই জায়গায় শুনতেছে যে বাচ্চাদের চিলাচিলি আওয়াজ। তো উনি মনে করতেছে এত রাতে দুষ্ট ছেলে মেয়েরা তো ছিল, গরমের দিন হয়তো এদিকে আশেপাশে গাছ টাছ আছে, আম গাছ টাছ দেখতেছে নিজে পাশে আছে, আরো এগুলোতে আম চুরি করতে আসছে। তো লাইট ছাড়া দেখতেছে বাচ্চারা খেলতেছে, যখন লাইট মারে উনাদের শুনলে তখন দেখে কিছু নাই, সবকিছু ব্যানিশ।
তার মানে ছোটা ছোটা কিছু ঘটনা আমরা সেন্স পেয়ে গেছি অলরেডি, যে এই স্পটটাকে কেন্দ্র করে ঘটছে, ঘটে চলেছে বা ঘটে গেছে। সো আরো একটা ঘটনা শুনেছিলাম আমরা, যেটা মনে হচ্ছে যে অনেক ভাইটাল একটা ঘটনা এই জায়গাকে কেন্দ্র করে, অফ দ্য রেকর্ডে আপনি বলেছিলেন আমাদেরকে আগে।
ওকে, ঠিক আছে, তাহলে আমি সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 3 বছর আগে, রোজার ঈদের 3 দিন আগে।
আচ্ছা,
লোকটার নামটা আমি বলছি না, কোন একটা কারণে লোকটা ঢাকা শহরে আর কি রিক্সা চালাইতো।
আচ্ছা,
তো উনি রিক্সা চালায় আর কি কত টাকা ইনকাম হতো, এই সামান্য কটা টাকা দিয়ে আর কি পরিবারের জন্য যে যার যতটুকু সামর্থ্য আর কি কোলায় সবকিছুই কিনছে। তো কিনে উনি দিক থেকে প্রায় মনে করেন বিকালে 6টার দিকে আর কি রওনা দিছে, মানে সন্ধ্যা হয় হয় অবস্থা আর কি। তো ওনার গ্রামের বাড়ি আসতে আসতে রাত আনুমানিক 1:30 এরকম বাজে আর কি।
মানে আপনি বলতে চাচ্ছেন যে 1:30 দিকে এই জায়গাটায়?
হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে আর কি আসার জন্য আর কি হচ্ছে। তো মাঝখানে প্রায় এই জায়গাটা আসার আগে 1 কিলোমিটার আগে গাড়ি নষ্ট হয়ে যায় আর কি।
আচ্ছা,
তো গাড়ি আর যাবে না, সামনে অনেক রাত হয়ে গেছে, গাড়িতে মনে করেন যে তেমন কোন যাত্রীও ছিল না, উনি শুধু একাই আর কি ছিল।
মানে আস্তে আস্তে সবাই নামতে নামতে অনেক
ফাঁকা হয়ে গেছে, তো উনি একাই এই জায়গা থেকে আর কি হাঁটা শুরু করে। তো হাঁটতে হাঁটতে তো উনি এই শ্মশানের কাছে আর কি এসে পৌঁছায়, তো এর পাশে দেখতেছেন একটা বিশাল রেল লাইন। তো উনি ওটার পাশে যায়, ব্যাগটা রাস্তায় রেখে তো ওনার পাশে গিয়ে আপনার এই একটু আর কি প্রকৃতির ডাকে ওই জায়গায় গিয়ে বসে, তো কাজটা শেষ করে এই জায়গা রাস্তা থেকে ঠিক এই জায়গা থেকে আর কি ব্যাগটা নিয়ে উনি হাঁটতে, যখন হাঁটবে তখন শুনতে পায় যে কান্নার আওয়াজ।
আচ্ছা,
এরকম ভাবে মহিলা কণ্ঠের কান্নার আওয়াজ শুনতেছে।
এটা কি এই শ্মশানঘাট?
হ্যাঁ, এই যে এই শ্মশানঘাটের আর কি কান্নার আওয়াজ শুনতে পারতে। তো উনি চেষ্টা করলেন জিনিসটা দূর থেকে দেখার জন্য, যেহেতু দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু সাদা আকারে একটু আর কি দেখা যাচ্ছে। তো উনি সামনে এগিয়ে গেলেন আর কি, এগিয়ে গিয়ে দেখলেন যে একটা মহিলা শ্মশানে আর কি বসে আছে, ঠিক সেম এই জায়গাটাতে, এই জায়গাটি বসে আছে মাথা নিচে দিকে দিয়ে। তো উনি মহিলাটাকে জিজ্ঞাসা করতেছে যে আপনার কি সমস্যা, কি হয়েছে, আপনি এত রাতে যায় কি করেন? মহিলাটা কোনো জবাব দিতেছে না, চুপ করে আছে। পরপর 3 বার জিজ্ঞাসা করার পরে মহিলাটা ওনার দিকে তাকালেন। যখন তাকাইছে তখন দেখে যে মহিলার চোখ দিয়ে রক্ত পড়তেছে, নাক মুখ দিয়ে আর কি রক্ত ব্লাডিং চলতেছে, মহিলার মাথার মাঝখানে এরকম ভাবে ফাটা যে ভিতরে যে মগজটা লাফাইতেছে। এটা নিজের চোখে দেখলেন। এটা দেখার পরে উনি ওই জায়গাতেই সাথে সাথে সেন্সলেস হয়ে গেলেন। তো পরের দিন গ্রামের কিছু লোক আছে সকালবেলা হাঁটতে বের হয় আর কি, শ্মশানের পাশ দিয়ে আর কি যাচ্ছে, তখন দেখতেছে যে একটা লোক শুয়ে আছে, যাই হোক, ওনাকে লোকগুলো দেখে আর কি সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার আর কি ট্রিটমেন্ট করার পরে ওনার জ্ঞান ফিরে, জ্ঞান ফেরার পরে লোকগুলো জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে আপনার, কি সমস্যা। পরে বলতেছে যে রাত্রে আমি এই জায়গাটা দিয়ে আর কি বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, তো এই সমস্যাটা আর কি আমার সাথে ঘটছে। তারপর তার ফ্যামিলির লোকজনরা খবর দেয়, খবর দেওয়ার পরে ওনার মেডিকেল থেকে আর কি রিলিজ করে নেওয়া হয় বাসায়। তো ওনার বাসায় নিয়ে যাওয়ার পরে ঠিক তিন দিন পর থেকে উনি অসুস্থ, বিশাল জ্বর, বমি, ঠিক আছে মাথা ব্যথা, আরো বিভিন্ন ধরনের সমস্যা আর কি দেখা দেয়। তারপর ওনাকে নিয়ে যাওয়া হয় এক কবিরাজের কাছে। নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলতেছে যে ওনাকে আনলেন অনেক সময় নষ্ট করে আর কি আনা হলে, ওনার তো বেশি সময় নেই, আমার এই জায়গায় কিছু করার নেই।
আচ্ছা,
আপনি ওনাকে বাসায় নিয়ে যান, যতদিন বেঁচে থাকে এতদিন পর্যন্ত আপনারা ওনার দিকে আর কি খেয়াল
নজর রাখবেন।
হ্যাঁ, নজর রাখবেন। তো কবিরাজ এই কথা বলার পরে তো তারা আর অন্য কোনো জায়গায় ট্রাই করে না আর কি, বাসায় যেদিন নিয়ে গেছে ঠিক এর পরের দিনই মারা গেছে লোকটা।
মানে এই ঘটনাটা শুধু বলেছে, বলার পরেই অসুস্থ, অসুস্থ হওয়ার কিছুদিনের মধ্যেই সে মৃত।
হ্যাঁ, মারা গেছে।
প্রচন্ড ভয় থেকে একটা জ্বরের তৈরি হয়
কানেকশন,
একটা কানেকশন আছে। তো একজন আমাকে জিজ্ঞেস করছিল ভাইটার কারণ কি, তো আমার ইনস্ট্যান্ট যেটা মাথায় আসলো, যেটা মনে হয়েছে আমি সেটা বললাম। আমি জানি না এটা শিওর কিনা, আমার ধারণা যে ভয় পেলে আমরা হয়তো মানসিক ভাবেই ভয় পাই, কিন্তু আমাদের প্রত্যেকটা মানসিক অ্যাক্টিভিটির সাথে কিন্তু শারীরিক কিছু হরমোনাল সিক্রেশনের
ব্যাপার অবশ্যই আছে।
আমার মনে হয় এমন কিছু হরমোন সিক্রেট হয় মানুষ যখন ভয় পায়, সেটা শরীরের টেম্পারেচারটা বাড়িয়ে দেয়।
রাইট, এটা এটার সাথে আমিও সম্পূর্ণ একমত, কারণ এমন অনেক ভয় আছে যে নর্মালি চিন্তা কর যে এত এইসব ভয়ের দরকার নেই। বাসায় ছোটখাটো একটা ভয় হঠাৎ পেয়ে গেছে, ওখান থেকেও কিন্তু একটা মানে হঠাৎ করে অনেকে ভয় পেয়ে অসুস্থ হয়ে।
আমি আমি তোরে বলছিলাম না একবার, হঠাৎ করে মানে বর্ষার সময়, প্রচন্ড বর্ষা, তখন শনি রাত্রের পরের যে জায়গাটা যাত্রাবাড়ির ওই জায়গাটা খুব একটা তখনও ডেভেলপ করেনি, 94, 95, 96 এই টাইমে, তখন দেখা গেছে যে ছোট ছোট ইটের রাস্তা, একটা ইট দিয়ে যতটুকু রাস্তা হয় এরকম একটু উঁচু করে বানানো, কারণ চারিদিকে পানি, ওগুলোই জমির মাপ, ওগুলোর উপর থেকে মানুষ হেঁটে যাচ্ছে। তো আমি আর আমার দুই কাজিন রাত্রে 10:30, 11:45 বাজে তখন মজা করতে করতে হেঁটে যাচ্ছিলাম, তো হঠাৎ একটা পলিথিন দেখে আমি লাথি মারলাম। তো পলিথিনটা ছিল একটা কালো সাপ, তো সাপ করে উড়ে যখন মানে ঘুরে ফনা তুলে আমার দিকে তাকালো না, মানে কোন এক অজানা কারণে সে আমাদেরকে অ্যাটাক করেনি আর কি। আমি কিন্তু তাকে অ্যাটাক করেছি, সাপের স্বভাব অনুযায়ী তার ইনস্ট্যান্ট আমাকে ছোবল দেওয়ার কথা। তো কোন এক অজানা কারণে সে ফোনা তুলে দাঁড়ালো 2-3 সেকেন্ডের মতন, তারপরে টাস করে ঘুরে পানির ভিতরে কোথায় যেন নাই হয়ে গেল। প্রচন্ড বৃষ্টি, তখন কিছুই দেখা যায় না, আলো টালেও নাই, এরপরে যেখানে একটু চিকচিক করতেছে আমার ভয় লাগতেছে যে ওটাও সাপ কিনা। এবং সেই রাতের পর থেকে 3 রাত কিন্তু আমার প্রচন্ড জ্বর ছিল।
রাইট, এটার সাথে আসলে মানে ভৌতিকতার চেয়ে আমার মনে হয় যে ওই হরমোনাল বিষয়টা, বায়োলজিক্যাল বিষয়টাই বেশি মানে রিলেটেড ভয় পাওয়ার জন্য।
ওয়েল, স্পটের ব্যাপারটা কিন্তু আমরা শুনে নিলাম, আসলে হৃদয় ভাইয়ের কাছ থেকে এখনো মূল গল্পে আমরা যাইনি। আমরা জাস্ট এতটুকু জানলাম যে আজকে এই ঈশ্বরগঞ্জের এলাকার আশেপাশের একটা শ্মশান ঘাটে আমি, সুমন, হোল ডট টিম এবং অতিথিরা কেন এসেছে সেটা আমরা জানলাম। মূল ঘটনা অবশ্যই আমি ড্যাম শিওর হৃদয় ভাইয়ের কাছে আরো কিছু ঘটনা আছে আমাদের সাথে শেয়ার করার মতো, বাট তার আগে সোহান ভাইয়ের গল্পগুলো শুনে নিই।
রাইট, আমাদের যে আরো একজন অতিথি রয়েছে তার কাছে যাই, দেন আমরা আবার আসছি হৃদয় ভাইয়ের কাছে।
ওয়েল, একটা ঘটনা এতক্ষণ শুনলাম, একটা না বেশ একটা ঘটনা একজনের কাছ থেকে শুনলাম, আর এখন আরেকজনের কাছ থেকে ঘটনা শুনবো। আর আপনাদের সবার কাছেই হয়তো আজকের ডরের নামগুলো অনেক পরিচিত মনে হচ্ছে, আসলেই তারা পরিচিত, তারা আমাদের সাথেই সবসময় ডর টিমের একটা অংশ হয়ে আছে, অনেকটা আপনাদের মতনই। বাট আপনাদের থেকে তাদের স্পেশালিটিটা এই জায়গায় যে তারা কিন্তু এমন ঘটনাগুলোই বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্য জোগাড় করে নিয়ে আসে যাতে আপনারাও আনন্দ পান। এই ঘটনাগুলো সবগুলো কিন্তু তাদের সাথে ঘটে না, বাট তাদের মধ্যে এই প্রচেষ্টাটা আছে যে যেখান থেকে অজপাড়াগা থেকে হলেও সেই ঘটনাটাই বের করে নিয়ে আসে যেটা আপনার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নিয়ে যাবে। কারণই মনে হয় আমরা তাদেরকে বারবার
আমরা ডরে আমরা নিয়ে আসি। এবং আরো একটা ঘটনা হচ্ছে, এর মধ্যে প্রমাণ পেয়ে গেছেন যে ওরা কতটুকু অ্যাক্টিভ, যেমন হৃদয় যে আমাদেরকে পুরো আজকের এই জায়গাটাতে নিয়ে এসেছে, এবং এই যে জায়গাটার ঘটনাটা তার কাছ থেকে আমরা একটু একটু করে শুনেছি এবং হয়তো বা আরো কিছু শুনবো, এবং সেই সাথে যারা আছে সবাই ফিলও করতে পারছে যে এই জায়গাটার কি ভাইবটা রয়েছে। বুঝতেই পাচ্ছেন যে ওরা আসলে ডরের কতটুকু সদস্য হিসেবে রয়েছে। তো যাই হোক, আমরা এবার সোহান ভাইয়ের ঘটনার দিকে যাই।
Yes, ঘটনার দিকে যাওয়ার আগে সোহান ভাইয়ের সাথে স্পেশাল কিছু কথা ছিল। সোহান ভাইয়ের মনে হয় এই বই মেলায় বই বের হয়েছে।
হ্যাঁ, একটা বই এসেছে।
আচ্ছা, কি বই এসেছে সোহান ভাই? এবার
বইটা হচ্ছে গিয়ে বিগত বছরগুলোতে জাতীয় পত্রিকায় প্রকাশিত গল্পগুলো দিয়ে একটা বই বের করলাম,
একটা সংকলন।
বইটার নাম হচ্ছে নীলকাবের ভালোবাসা, সেটা পাওয়া যাচ্ছে হচ্ছে বইমেলাতে 365 নম্বর সাহিত্য স্টলে।
আচ্ছা, এই আপনার বইয়ের ঘটনার মধ্যে তো কোনো ভূতুরে ব্যাপার বোধ হয় নেই?
না না, ওটা একদম রোমান্টিক একটা বই।
যেহেতু আপনি ডর দিয়ে পরিচিত আমাদের লিসনারদের কাছে, এই কারণে তারা হয়তো ভাবতে পারে যে নীলখামে ভরা ভূতের গল্প কিনা, ওই জন্য বললাম।
যাই হোক, সোহান ভাইয়ের ওই বইটা কালেক্ট করার জন্য হয়তো আপনাকে স্টলে যেতে হবে কিংবা আপনাকে বইমেলায় যেতে হবে, কিন্তু আপাতত যেই ঘটনাটা আপনি শুনবেন এটার জন্য আপাতত যেখানে আছেন ওখানে থাকলেই হবে। ওকে, সো আমরা ঘটনার দিকে যাই।
হ্যাঁ, অফকোর্স, ওয়াই নট,
শুরু করি তাহলে।
প্লিজ শুনুন।
আচ্ছা, একদম প্রথমে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমার বড় খালার মুখ থেকে শোনা একটা ঘটনা।
আচ্ছা,
তো এটা চাঁদপুরের টওচপাড়া গ্রামের ঘটনা। এটা সেখানে এখন পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছায় নাই, এখনো পৌঁছায় নাই। এবং তাদের যে মানে ধান হয়, ধান ভাঙাতে হলো তাদের এরকম 10-15 মাইল দূরে গিয়ে মানে মিলের থেকে ভাঙে আনতে হয়। মানে এতটাই অচপাড়া, সেটা কাঁচা রাস্তা এখনো। আমার যে বড় খালা যে বাসাটা, সেটা হচ্ছে গিয়ে তারা মানে পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে এসেছে, অর্থাৎ জঙ্গল পরিষ্কার করে যে বাড়িটা হয় মানে সেখানে এখনো যে অবস্থা, যে দিনের বেলাও সেখানে আলো পৌঁছায় মানে খুব কম।
আচ্ছা, তিনটা পুকুর জঙ্গলের মতোই,
তিনটা পুকুর আছে চারিদিকে, দুইটা ব্যবহারই হয় না এখন পর্যন্ত, এতটাই মানে ঘন জঙ্গল চারিদিকে। সেই বাড়ির যার সাথে ঘটনাটা ঘটে, তিনি একটা কাজ করতেন, সেটা হচ্ছে লাশ গোসল করাতেন।
আচ্ছা,
তো
এটা তার প্রফেশন ছিল, মানে গ্রামের মধ্যে যদি কোনো মানুষ মারা যেত সে লাশটা গোসল করাতো। তো সেই বাড়ির একটা মেয়ে, মেয়েটা খুব সুন্দর ছিল,
মানে ওনার বাড়ির নাকি
ওই বাড়িরই? হ্যাঁ, খুব সুন্দর ছিল মেয়েটা। তো মাঝে মাঝে মেয়েটাকে জেনে ধরতো, খুব প্রবলেম হতো, মেয়েটা রাতের বেলা বের হয়ে যেত।
বয়স যেমন ছিল,
18-19 মতো বয়স ছিল। সেখানে যেহেতু পড়াশোনা করার মতো কোনো ব্যবস্থা ছিল না, বাড়িতেই থাকতো সারাদিন, কোথায় কি হলো হুট করে মানে এই সমস্যাটা শুরু হলো ওর।
হ্যাঁ,
দেখা যেত যে এত বড় বাড়ি, এত জঙ্গল, ওকে খুঁজে পাওয়া যেত না কোথাও, রাতের বেলা উধাও হয়ে যেত হুট করে, দেখা যেত যে কোথাও বসে কান্না করতেছে, এমন টাইপের একটা অবস্থা আর কি। তো এভাবে কয়েকদিন গেল, অনেক ওঝা টোঝা দেখালো, কাজ হলো না আর কি।
আচ্ছা,
একদিন রাতের ঘটনা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সন্ধ্যা থেকে খুঁজতেছে পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় খোঁজ করছে, কোথাও নাই। একেবারে রাত্রে 2-2:30 দিকে ওকে পাওয়া গেল হচ্ছে গিয়ে তৃতীয় নম্বর পুকুরটা, হচ্ছে একবারে ভিতরে বাড়ির ওদিকটা, মানে কেউ যায় না একদম। সে পুকুরের পাশে অনেকগুলো আম গাছ আছে, তো ওকে পাওয়া গেল একটা আম গাছের মধ্যে ফাঁসি দেওয়া অবস্থায়, গলে ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেল। ওর লাশটা ঝুলতেছিল হচ্ছে পানির উপর দিকে, একটা ডাল চলে গেছে পানির উপরে, সেদিকে ঝুলতেছিল। মানে এমন একটা জায়গায় যে একটা মেয়ের পক্ষে সম্ভব না এত উঁচু ওঠা আর কি, আর ডালটাও অতটা মনে হয় মোটা ছিল না। এই অবস্থা দেখার পর তো এটা কান্নাকাটি করলো সবাই, বাবা মা তো সবাই, খারাপ একটা অবস্থা। তো লাশটাকে নামিয়ে আনা হলো, বাড়ির ভিতরে নিয়ে আসা হলো, মানে আশেপাশে থেকেও চিৎকার শুনে অনেকে দেখতে আসলো।
আচ্ছা,
তো এমন টাইমে হলো কি, মেয়েটার যে বাবা, তার মনে হলো যে তার মানে জুতা রেখে আসছে সেখানে তাড়া করতে গিয়ে ওই গাছতলায়
পুকুরের ওখানে।
হ্যাঁ, তো মেয়েটার যে ছোট ভাই, ওকে বললো যে আমি জুতাগুলো ওখানে রেখে আসছি, গিয়ে নিয়ে আয়। সে এখন মেয়ের পাশেই বসে আছে। ওই ছেলেটার বয়সও বেশি না, 10-12 বছর হবে। ওই ছেলেটা করলো কি, ছোট টর্চের মতো নিয়ে গেল সেখানে, গিয়ে সে জাস্ট জুতাটা সে ধরতে যাবে এমন সময় তার নজর গেল সে ডালটার দিকে। তার মনে হলো কি, কিছু একটা সেখানে ঝুলতেছে, অন্ধকার তো সে ঠিক বুঝতেছিল না যে কিছু একটা ঝুলতেছে সেখানে। তো সে সরাসরি লাইটটা সেখানে মারে, একবারে মুখ বরাবর মানে দেখে যে ওর বোন সেখানে ঝুলতেছে, যাকে নিয়ে যাওয়া
হয়েছে।
তো এটা দেখার পর সে চিৎকার দিয়ে সেখানে মানে সেন্সলেস হয়ে গেল। হওয়ার পরে সবাই আসলো, এসে ওর জ্ঞানটান ফেরালো। ফেরানোর পরে ও বললো ব্যাপারটা, অনেকে লজিক দেখালো যে ছোট মানুষ হয়তো ভয় পাইছে, ভুল কিছু দেখছে, কেউ ওইভাবে মানে ব্যাপারটাকে নিতেছে না, বিশ্বাস করতেছে না, ছোট মানুষ 12-13 বছর, ও ভুল দেখতেই পারে। তো সারাদিন চলে গেল, অনেকে দেখতে টেকতে আসলো। তো এখন যার সাথে ঘটনাটা ঘটছে তার কথা বলতেছি, যে লাশ গোসল করায়, সে দুপুরের পর থেকে লাশ গোসল করাবে। সে যখন লাশটাকে গোসল করাতে চায়, জাস্ট ভাইয়া আপনারা তো জানেন যে একটা ফাঁসি দেওয়া লাশের কি অবস্থা থাকে, চোখ গুলো উল্টানো থাকে, একটা বিভৎস একটা অবস্থা,
এমনিতে
খুব ভয়ানক অবস্থা থাকে। তো তার জীবনে এতগুলো লাশ সে গোসল করাইছে, বাট এই লাশটার বেলা তার কেমন জানি খুব ভয় করতেছিল, মানে লাশটা মানে একটু মানে তার কাছে অন্যরকম মনে হচ্ছিল।
আচ্ছা,
সে কেন জানি লাশটা ফেসের দিকে তাকাতে পারছিল না ভয়ে। যাই হোক, সে যে তার যে প্রসেসিং গোসল করানো সেটা করিয়ে সে কোন রকম দিয়ে দিল, লাশ দাফন হয়ে গেল সন্ধ্যার দিকে। রাতের বেলা, রাতের কোনটা টাইমে তার মানে খুব ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো।
আচ্ছা,
সে গ্রামের বাড়ির ওয়াশরুম গুলো তো ভাই অনেক দূরে দূরে হয়, তো সে ঘর থেকে বের হলো, বের হওয়ার পর দেখলো যে মানে বৃষ্টি আসার আগে যে একটা গুমোট ভাব থাকে, মানে একদম নিশ্চু
থমথমে
থমথম একটা ভাব, সেরকম একটা অবস্থা, মানে বিজলি চমকাচ্ছে মাঝে মাঝে, তারপরও মানে বাড়ির মধ্যে মানে এত গাছ যে ওইভাবে আলোটা পড়তেছে না, মনে মাঝে মাঝে মনে হচ্ছে ফ্লাশ লাইট কেউ মারতেছে, এরকম একটা মাঝে মাঝে মনে হচ্ছে বাড়ির মধ্যে। তো সেটা হারিকেন নিয়ে সে ওয়াশরুমে যায়, টুপ করে হারিকেনটা নিভে গেল, মানে দরজা খুলে বেরোতে গেল যে সত্যি সত্যি হারিকেনটা নেবানো অন্ধকার চারিদিকে, তার একটা ওয়ে আছে সেটা হচ্ছে অনুমান করে হেঁটে যাওয়া।
আচ্ছা,
হ্যাঁ, এটা ছাড়া তার কোন ওয়ে নেই, যেহেতু হারিকেন নেমে গেছে। তো সে করলো কি, হারিকেনটা হাতে নিয়ে সে অনুমান করে, যেহেতু গ্রামের মানুষটা কিন্তু অনুমান করে বেশিরভাগ চলাফেরা করে অন্ধকারের মধ্যে, তো সে যখন অনুমান করে হাঁটতেছে তুমুল করে সেটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল।
আচ্ছা,
মানে কেউ একজন বসে আছে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তো সে জিজ্ঞেস করেছে কে এখানে, কে, কোন শব্দ আসতেছে না, ঠিক সেই জায়গাটায় যেখানে মেয়েটাকে গোসল করানো হয়েছিল
ঠিক সেখানেই ধাক্কাটা খেয়ে,
সেখানে। তো বেশ কয়েকবার জিজ্ঞেস করলো কে এখানে, মানে অন্ধকারটা তো তীব্র ছিল ওখানে, জাস্ট সে কিছু বুঝতে পারতেছিল
যেখানে দিনের বেলায় আলো পৌঁছানো
পড়ে গেল, বলতে যে হোঁচট খেয়েছে,
হোঁচট খেয়ে মানে ধাক্কা খেয়ে, মানে বসাচ্ছিল কেউ একজন সামনে তার সাথে মানে ধাক্কা খেয়ে, মানে
মানে সে ফিল করেছে কোন একটা
মানুষ বসে আছে সেখানে, মানে মানুষের ধাক্কা গেলে তো বোঝা যায় মানে
ধাক্কা খেয়েছে।
সে মানে কথা না বলাতে সে মানে একটু একটু ভয় পেয়ে গেছে। সে করলো কি, হাত দিয়ে মানে বোঝার চেষ্টা করলো
যে কি এটা,
এটা কি। যখন সে হাত দিয়ে দিতে ভাই মুখের মধ্যে আটকে যেতে মধ্যে তার জিব্বাটাই পর্যন্ত বেরিয়ে আসে, তার জিব্বাটার সাথে তার বারবার হাত লাগতেছে। তো সে যখন এটাকে ধরলো মনে হলো জিব্বাটা একবার জীবন্ত, নড়লে যেরকম একটা অবস্থা না এখন জীবন্ত, ঠিক সেই মুহূর্তে মানে সে ভালো করে সামনের দিকে তাকায় দেখলো যে মানে অন্ধকারের মধ্যে দুটা সাদা চোখ মনে হয় যে তার দিকে তাকায় আসছে, ঠিক চোখ দুটো উল্টালে আমাদের যেরকম দেখা যায় ঠিক সে অবস্থা, জিব্বাটা তার ধরা অবস্থায়, কিন্তু তখনও সে মানে চেহারাটা বুঝতে পারতেছিল না যে কার। অন্ধকারে যখন তার চোখে সরে আসলো সে ভাই দেখলো যে ঠিক যে মেয়েটার লাশ দাফন হয়েছে সেই মেয়েটাই সেখানে বসা অবস্থায় এবং তার জিব্বাটাই সে ধরে রাখছে। এটা দেখার পর সে এই যে অবস্থা না, এই অবস্থা থেকে জাস্ট একটা চিৎকার দিয়ে সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার যে ফ্যামিলি মেম্বার ছিল তারা বেরিয়ে আসলো, বাড়ির অনেকে বেরিয়ে আসলো, বেরিয়ে এসে দেখলো যে সে যেখানে গোসল করানো হয়েছে লাশটা সেখানে সে পড়ে আছে। তো তাকে সেখান থেকে বাড়ি নিয়ে যাওয়া হলো, নিয়ে তারপরে তার মাথায় পানি টানিয়ে দেওয়া হলো এবং তার শরীরে প্রচন্ড রকমের জ্বর, এবং এই অবস্থা থেকে জাস্ট সে বোধ হয় 15-16 দিন বোধ হয় জীবিত ছিল, সে মারা গেছে
এবং 15 দিন সে সুস্থ হতে পারেনি,
আর সুস্থ হতে পারেনি, সেই ভয় থেকে সে মারা গেছে। এবং সেই মেয়েটাকে যেখানে মানে গোসল করানো হয়েছে সেখানে অনেকেই দেখছে বসে থাকতে ওই অবস্থায়। এটা তো অনেক আগের ঘটনা, এখন আস্তে আস্তে আরো জনবসতি বাড়তেছে, এখন আস্তে আস্তে তো জঙ্গল গুলো এখনো, ভাইয়া যদি চান ওই জায়গাটা আপনার দেখবেন দিনের বেলা সেখানে আলো ঢুকে না, খুব কম একবার। তো এটাই ছিল প্রথম ঘটনা,
মানে কি বলবো আসলে বলার নাই, মানে আমার বলতে হবে যে আসলে লোকটা অনেক সাহসী ছিল, মানে যেই অবস্থাতে উনি জিভ হাত দিয়ে ধরার পর চিৎকার দিয়েছে, কিন্তু আমার ধারণা অন্য কোনো মানুষ হলে জাস্ট প্রথমবার ধাক্কা খাওয়ার পরেই একটা চিৎকার দিয়ে দিত।
আমি একটা জিনিস দেখলাম যে যাদের একটু বয়স্ক যারা মানুষ তারা কিন্তু অনেকটা স্থির হয়
স্বভাবে,
ওই কারণে হঠাৎ করে ভয়টা তারা পায় না, তাদের লাইফে অনেক রকম এক্সপিরিয়েন্স অলরেডি থাকে। এই কারণে গ্রামের এরকম অনেক ঘটনা শুনেছি যে নিজে গিয়েছে, গিয়ে দেখতে পাচ্ছে যে নিজেই পানি উঠাচ্ছে সন্ধ্যাবেলায় কোন একটা সুরা পড়তে পড়তে, বা যে যেখানে বিশ্বাস সেই অবস্থা নিয়ে আবার ফেরত চলে এসেছে। আমরা হলে কিন্তু সেখানে হয়তো বা চিৎকার করতাম, ভয় পেতাম, ওই পুকুরে আর যেতামই না, কিন্তু গ্রামের ওই মহিলাটা কিন্তু পরের দিন আবার ওইখান থেকে পানি আনতে যায়, দোষ
যেতে হবে তার,
যেতে হবে তাকে, কিছু করার নেই। যাই হোক, সোহান ভাই বলছিলেন এরকমই একটা কিছু,
যেমন ওই যে আপনি একটু আগে কথা বললেন যে মানে সে তাকিয়ে দেখছে পানি তুলতেছে, তো নিজেকে দেখা বা নিজেকে মৃত অবস্থায় দেখা, এরকম তো অনেক ঘটনা আমরা শুনি। এরকম একটা ঘটনা রিসেন্টলি আমাকে একজন বলেছে, তো সেই ঘটনাটা এখন খুব ছোট ঘটনাটা,
প্লিজ প্লিজ।
তো এটা ঘটছে হচ্ছে এই 11-তে, সে আবার প্রিন্ট মিডিয়ার সাথে জড়িত, নামটা একটু
আমরাও তাহলে
ইগনোর করে
যাচ্ছি, পরিচিত একটা নাম। সে যেহেতু প্রিন্ট মিডিয়ার সাথে সে জড়িত, প্রিন্টিং এর অনেক কাজ করতো, সে অনেক কাজ করে, আর আপনারা তো জানেন হয়তো বা নভেম্বর ডিসেম্বর মাস অনেক চাপ থাকে, তো অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়। তো সে থাকতো হচ্ছে পল্টনের, পল্টনে একটা অফিসে থাকতো, সে বিল্ডিংটা হচ্ছে 17-তলা, তো একদিনকার ঘটনা, সে তার এক আত্মীয় বাসায় গেছে বেড়াতে, সেটা হচ্ছে গিয়ে জুরাইনের দিকে আত্মীয় বাসাটা। তো সেখানে সে গেছে, তার এক ফ্রেন্ড গেছে, দুজন মিলে গেছে। যখন রাতের বেলা তারা আসবে তখন তার ফ্রেন্ড বলতেছে যে চল আজকে একটু হেঁটে যাই, মানে যে রেল লাইনটা যেটা সেটা দিয়ে হেঁটে যাই। তো রেল লাইনের কিন্তু অনেক গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে মাঝে মাঝে দেখা যায় লাশ গোসল করানোর ঘর আছে কিছু ছোট ছোট, মানে রেল লাইনের পাশে,
এটা এই জুরাইন এলাকাতে,
জুরাইন এলাকার থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত তিন চারটা আছে, আমার নিজের দেখা আছে। মানে
এটার কি কোনো আলাদা কারণ আছে রেল লাইনের পাশেই করার পেছনে?
জায়গাটা
ছিল না বলে,
জায়গাটা বোধহয় ছিল না, ছোট করে মানে লাশ গোসল করানোর ঘর।
অবশ্যই একটা কারণ থাকতে পারে যে মানে এই জায়গাগুলো তো সরকারি জায়গা, আলটিমেটলি এই জন্য কখনো এই জায়গাগুলো ধরবে না, কেউ এখানে বিল্ডিং করবে না বা কিছু, সো জায়গাগুলো
ছোট করে পেছনে করে।
সেই জন্যই আমি ওই রেল লাইনটা দিয়ে, আমি হয়তো পুরোটা রেল লাইনে যাইনি কিন্তু কিছু কিছু অংশে আমি কয়েকবার গিয়েছি, কিন্তু এটা আমার ইনফরমেশনটা জানা ছিল।
আচ্ছা, এটা আমি বলি, সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে গোপীবাগে একটা দেখা যাবে, যে যাত্রাবাড়ি ক্রসিংটা তার সামনে গেলে একটা দেখা যাবে রাস্তার পাশে ছোট করে, মানে লেখা আছে লাশ গোসল করানোর ছোট করে। যাক, তো তারা যখন আসতেছিল তো রেল লাইনের পাশটা তেমনিতেই মানে খুব কম লোকজন থাকে রাতের বেলায়, তো তারা আসতেছে, তোরা দেখলো যে মানে একদম নিশ্চুপে জায়গাটা, কেউ নাই। যার ঘটনা সে বলতেছে যে মানে দুজনের কথা বলতেছে, কথা বলতে বলতে পাশের জন বলতেছে কিছু একটা শব্দ শুনতে পাইতেছো? তো বলছে না আমি কোনো শব্দ শুনতে পাইতেছি না। কি শব্দ? বললো যে মনে হচ্ছে লাশ গোসল করানোর যে ঘরটা সেখানে মানে পানির শব্দ হইতেছে, লাশ গোসল করলে যেটা শব্দ হয় সেটা। তো সে বললো কি না বুধ আমি এরকম কোন শব্দ শুনতে পাইতেছি, তুই ওটা বলছো? ও বলতেছে না এরকম একটা শব্দ হচ্ছে পানি ঢালার,
মানে Haunted by Brown Mr. Mango Candy.
আপনারা সবাই শুনছেন দর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। দরের 79তম পর্ব শুনছেন আপনারা। তিনজন বন্ধুকে নিয়ে চলছে দর, হৃদয়, সোহান এবং সত্যেন। আমরা ঠিক 3 মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসব। দর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
89.2 FM
প্রিয় শ্রোতা, ডর এখন থেকে আপনারা শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডরের 79তম পর্ব শুনছেন আপনারা। তিনজন বন্ধুকে নিয়ে চলছে ডর, হৃদয়, সোহান এবং সত্যেন। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান, আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নম্বর দিতে পারেন, আমি আরজে কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফোন করা, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
রেললাইনের পাশটা তেমনিতেই মানে খুব কম লোকজন থাকে রাতের বেলায়। তো তারা আসতেছে, তোরা দেখলো যে মানে একদম নিশ্চুপে জায়গাটা, কেউ নাই। যার ঘটনা সে বলতেছে যে মানে দুজনের কথা বলতেছে, কথা বলতে বলতে পাশের জন বলতেছে কিছু একটা শব্দ শুনতে পাইতেছো? তো বলছে না আমি কোনো শব্দ শুনতে পাইতেছি না। কি শব্দ? বললো যে মনে হচ্ছে লাশ গোসল করানোর যে ঘরটা সেখানে মানে পানির শব্দ হইতেছে, লাশ গোসল করলে যেটা শব্দ হয় সেটা। তো সে বললো কি না বুধ আমি এরকম কোনো শব্দ শুনতে পাইতেছি, তুই ওটা বলছো? ও বলতেছে না এরকম একটা শব্দ হচ্ছে পানি ঢালার। ও খুব কাছাকাছি যায়, একদম লাশ গোসল করানোর যে ঘরটা খুব কাছাকাছি চলে যায় এবং গিয়ে খুব ভালো করে কান পাতে, ও কোনো শব্দ শুনতে পাইতেছে না,
কিন্তু তার সঙ্গে যে আছে
সে শুনতে পাচ্ছে। উনি হয়তো বা কিছু একটা গেস করতে পারে, বললো যে চল তাড়াতাড়ি চল এখান থেকে। তখন অনেক রাত হয়ে গেছে ভাইয়া, তোমার 10:11টার মতো বেজে গেছে। তখন দুজন যখন চলে আসলো, চলে আসার পর যে যার মতো চলে গেল, তো ওর মনে একটা মানে কথা তখনও রয়ে গেছে যে কি শব্দ হলো, ও শুনলো আমি শুনলাম না, হ্যাঁ ব্যাপারটা কেমন না, মানে ও মানে নিজে নিজে চিন্তা করতেছে। তো যাই হোক, যখন ওই যে অফিসের কাছাকাছি গেল, স্পেশালি ওই রাতের বেলায় একটা লিফট ছাড়ার ব্যবস্থা থাকে, যে অনেক রাতে যারা আসে, সে যখন লিফটে উঠলো, থার্ড ফ্লোরে যেতেই না লিফটটা বন্ধ হয়ে গেল, মানে লোডশেডিং হলে যেটা হয় আর কি, একটা ঝাঁকিয়ে দিয়ে লিফটটা বন্ধ হয়ে গেল।
আচ্ছা,
একটা ব্যাপার সে লক্ষ্য করলো যে অন্যান্য দিন লিফটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ভিতরে ছোট্ট একটা লাইট মানে আপ ডাউন করে, মানে জলে নেবে এমন একটা লাইট চলে, মানে সেদিন সেই লাইটটা বন্ধ হয়ে গেছে কেন যেন, পুরো অন্ধকার। তো সে মানে ওয়েট করতেছে যে লিফট চালু হবে, জাস্ট কয়েক সেকেন্ড যাওয়ার পর যখন অন্ধকারটা, যেহেতু অনেক রাতের বেলা সেটা ঘটনা, যেহেতু অন্ধকারটা তার চোখে আস্তে আস্তে
শুয়ে
আসতেছে, লিফটটা চড়া একটু বড়, হুট করে তার মনে হলো কি যে লিফটের কর্নারে কিছু একটা মানে ছোট্ট বস্তার মতো কিছু একটা পড়ে আছে, পুটলির মতো দেখা যাচ্ছে।
তখন রাত কয়টা বাজে আনুমানিক?
প্রায় 12টার কাছাকাছি।
লিফটে আটকানো মানে কিন্তু এমন একটা জায়গা যেখানে বাইরের এক্সটার্নাল হেল্প ছাড়া বের হয়ে
আসা সম্ভব না।
এবং সে সাথে সাথে যে গন্ধটা পেল সেটা যে তীব্র একটা
পোড়া গন্ধ
কি পড়তেছিল সেটা সে বুঝতেছিল না, তীব্র একটা পোড়া গন্ধ সে পাচ্ছিল।
আচ্ছা,
তো সে ভয় পেয়ে গেল যে কি এবার কোথাও কোনো কিছু হলো কিনা,
আগুন টাগুন লাগলো না,
হলেও লিফটের ভিতরে এটা মানে কারেন্টটা তো আসার কথা বা জেনারেটর আসার কথা, যে কোনো একটা জিনিস তো আসার কথা। তো ঠিক সেই মুহূর্তে তার মনে রাখে যে পুটলির একটু লড়ে গেল, সে জাস্ট সেখানে বসে পড়লো, কারণ ওই যে পোড়া গন্ধটা সে পুটলিরা থেকে আসতেছে, তীব্র একটা পোড়া গন্ধ।
কিন্তু সেটা তো আবার মুভ করছে,
সেটা তার মনে হলো যে অন্ধকারের মধ্যে নড়াচড়া করতেছে। এটা দেখার পর সে ওখানে লিফটের মধ্যে বসে এক দৃষ্টি সে দেখলো, সে দেখলো কি পুটলিটা নড়াচড়া করে এদিকে আসলো একবার, এদিকে এসে সেটা কয়েক সেকেন্ড স্টে করে আবার সেটা আগের জায়গায় চলে গেল, এবং বেরোর যে দরজাটা থাকে সেদিকে আর গেল না, পিছনে যে জায়গাটা থাকে সেদিকে যেটা মিশে গেল,
মিশে গেল মানে
নাই হয়ে গেল সেটা। এটা দেখার পর সে একদম চুপ হয়ে গেল, যে শকড হয়ে গেল, যেটা কি দেখলো আমার, আর ওটা যাওয়ার সাথে সাথে পোড়া গন্ধটা আর নাই। তো এর কিছুক্ষণ পরে জেনারেটর আসলো, লিফট আবার উঠে গেল, সে নয়তলা যাবে, তো নয়তলা
পুটলিটাও কি তখন নেই?
পুটলিটা তখন নেই, আলো আসার পর পুটলিটা নেই, গন্ধটাও নাই, পোড়া যে একটা গন্ধ
ছিল
একটা পোড়া গন্ধ সেটা নাই। তো সে রুমে চলে গেল আর কারোর সাথে শেয়ার করলো না ব্যাপারটা। সে জাস্ট চিন্তা করতেছিল যে এটা কি ঘটলো, আমি এতদিন ধরে এখানে আসি, এখানে থাকতেছি, লিফটে চলাফেরা করতেছি। তো এটা চিন্তা করে সে যখন শুয়ে পড়লো, ঠিক রাতের বেলা সে একটা দুঃস্বপ্ন দেখলো, সেটা হচ্ছে সে দেখলো যে সে ফ্লোরে শুয়ে আছে, তার মাথার কাছে সে পুটলিটা নড়াচড়া করতেছে, যে পুটলিটা সে লিফটে দেখছে, কালো একটা পুটলির মতো। এটা দেখার পর না তার সাথে চোখ মানে খুলে ফেলছে,
মানে কাইন্ড অফ ঘুমের ভিতরে ভয় তার ঘুম ভেঙে যায়।
খোলার পরে সে দেখলো যে সে ঠিকই ফ্লোরে শুয়ে আছে, পুটলি নেই বাট সেই তীব্র পোড়া গন্ধটা আছে ঘরের ভিতরে,
তার মানে পুটলিটা ছিল,
কিছুটা যে ছিল সেটা সে বুঝতে পারছে। পরে সে সাথে ঘরে লাইট অন করলো, লাইট অন করে সে সারা রাত বসেছিল সেখানে,
এবং সে তো ঘুমিয়েছিল খাটেই, কিন্তু
আলাপ করলো এখানকার খুজুরের সাথে, আলাপ করলো। তো সে বিস্তারিত বললো, সে বললো কি যে তোমাদের ওই যে লাশ গোসল করানোর যে ঘরটা ছিল সেখান থেকে কিছু একটা তোমার পিছনে চলে আসছে।
আচ্ছা,
সেটাই পিছনে আস্তে আস্তে তোমার ঘর পর্যন্ত সেটা ঢুকে গেছে,
কিন্তু কেন
বললো সেটা ক্ষতি করে নাই তোমার,
মানে উনি কি কোনো ভুল করেছিল, কোন রকম কোন প্রবলেম করেছিল গোসল করার সময় বা কিছু?
ওনার একটা কথা ওনাকে বলছে যে তুমি কেনই ঘরটার কাছে গেছো, দরকার ছিল না তোমার যাওয়ার।
এটা হুজুর বলেছে,
হুজুর বলেছে এইসব ব্যাপারে এত কিউরিয়াসিটি থাকা ভালো না।
সেটাই,
এটা বলার পরে সে বলল যে মানে ঘটনাটাকে বলল যে এটা খুব খারাপ কিছু একটা ছিল, হয়তো তোমার ক্ষতি করতো, করে না, এটা তোমার ভাগ্য ভালো, হয়তো তোমার উপরে সবার দোয়া আছে এই কারণে তুমি বেঁচে গেছো, তোমার যেহেতু সেটা তোমার ঘরে চলে আসছিল অবশ্যই তোমার ক্ষতি করতো সেটা।
মানে যা বুঝলাম যে ওখান থেকেই যদি জিনিসটা পিছু নিয়ে থাকে, এতটুকু একটা জিনিস খুব অবাক লাগছে যে ওনারা কিন্তু ঠিক ঘরে ঢোকেও নি, তাই না? ওই ঘরটাতে কিন্তু ওনারা ঠিক ঢুকে নেই, এবং উনি শুধু শব্দটা পেয়েছিলেন, ওনার সঙ্গী শব্দটা পেয়েছিল, ইনফ্যাক্ট উনি কি নিজে শব্দটাও পেয়েছিলেন,
মানে ওই যে পানি ঢালা যে শব্দ,
হ্যাঁ হ্যাঁ,
সে পায় নাই, সেই শব্দটা শোনার জন্যই লাশ গোসল করে একবার ঘরে একবার কাছাকাছি চলে গেছিল শব্দটা শোনার জন্য।
উনি পায়নি বলেই চিন্তা করেছিল যে আসলে ও শুনেছে, আমি কেন শুনবো না,
শুনবো না,
আদৌ কি কিছু আছে কিনা ওটা দেখানো।
দুঃখজনক হলো সত্য যে আমরা কিন্তু আসলে জানতে পারছি না যে ভেতরে আসলে কি হচ্ছিল, পানির শব্দ কেন হচ্ছিল বা আসলে কি হচ্ছিল।
তবে মানে এই লাশ গোসল করানোর জায়গাগুলোকে নিয়ে মানুষের মাঝে কিছু কিছু ভীতি আছে, কারণ আমি একটা জিনিস আমি জানি যে ধানমন্ডিতে আমার এক পরিচিত একজন থাকে, তো ওনাদের দুটো বিল্ডিং মিলিয়ে হচ্ছে একটা মানে কম্পার্টমেন্টের মতো করা হয়েছে। তো ওই কম্পার্টমেন্টের নিচতলায় যেখানে হচ্ছে কার পার্কিং এর জায়গা আছে, এখানেই কোন একটা জায়গার মধ্যে ওরা লাশ গোসল করানোর জন্য একটা জায়গা করা হয়েছে পুরো সোসাইটির তরফ থেকে। তো একদিন যখন আমি গেলাম ওনাদের বাসায়, একদিন রাতে গিয়েছিলাম, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো ওই দিন রাতে একটা অনুষ্ঠান ছিল, ওনাদের বাসায় ছিলাম। তো উনি যখন আমাকে নিয়ে ঢুকছে, ওনার যে বিল্ডিং এ উনি থাকে, উনি দুই নম্বর বিল্ডিং এ থাকে, ওখানকার লিফট আছে এবং ওই দুই নম্বর বিল্ডিং এর কাছাকাছি হচ্ছে লাশ ধোয়ার যে জায়গাটা গোসল করানোর, ওটা ওখানে রয়েছে, মানে ওই সিঁড়ির কাছে। তো উনি দেখছে যে উনি ওনার বিল্ডিং এর সিঁড়ি দিয়ে না উঠে উনি ঠিক ওনার থেকে আরো দূরে যে এক নম্বর বিল্ডিং রয়েছে ওইটা সিঁড়ি দিয়ে আমাকে নিয়ে উঠ। আমি জিজ্ঞেস করলাম যে বুঝলাম না, আপনার বিল্ডিং হচ্ছে দুই নাম্বার বিল্ডিং এ, সো আপনি এইখান দিয়ে জায়গা রেখে আপনি এইখান দিয়ে কেন যাচ্ছেন, যে আপনাকে অনেকটা ঘুরে প্রথমে ছাদে যেতে হবে, ছাদ থেকে দেন ওনার বিল্ডিং এ ঢুকতে হবে কেন? তখন উনি বলল যে এখানে যে লাশ ঘট মানে গোসল করানোর যে জায়গাটা রয়েছে ওটা নিয়ে ওনাদের সোসাইটিতে একটা কিছু একটা ঘটনা হয়তো ঘটেছে, আমার সাথে সেটা বিস্তারিত বলেনি, ওটা নিয়ে ওনাদের মাঝে একটা ভীতি আছে, সেই ভীতিটার জন্য ওনারা রাতের বেলা যদি কখনো ইয়ে হয় এইভাবে অ্যাভয়েড করে চলে আর কি।
না, এই ভীতিটা অনেকেরই থাকে, আমিও আমি নিজেই থাকতাম ওই এলাকাটায়, এলাকাটার নাম না বলি, সেখানেও এরকম একটা ঘটনা ঘটেছিল আর কি। তো সামহাও এটা একটা কলোনি, ওই কলোনিতে মানে হঠাৎ করে বৃষ্টির আগে প্রচন্ড বাতাস ঝড় টাইপের হয় না, তো মানে চার পাঁচ দিন আগে আমাদের একজন মুরব্বী মারা গেছেন উনি। তো ওই কলোনিতে সিস্টেমটা হচ্ছে সিঁড়ি ঘরটা যে থাকে একদম নিচতলায় সেখানে এক সাইডে লাশ গোসল করানো হয় এবং তারপরে সেখানে বড়ুই পাতা রেখে দেওয়া হয় যাতে কেউ পা না দেয় সেখানে বা জায়গাটাকে ডিসরেসপেক্ট না করে। তো ঘটনাটা মানে ঠিক ভূতরে বলবো কিনা জানি না, তো যে ঝড়টার কথা বলছিলাম ওই ঝড়ে কোন এক বাড়ি থেকে কিছু জামা কাপড় উড়ে চলে যায় আর কি। আমি যে বিল্ডিংটার কথা বলছি মানে লাশ গোসল করানোর ঘর আর যে বিল্ডিংটা থেকে জামা কাপড় উড়ে আসে তার মাঝখানে একটা মাঠ আছে, তো মাঠের ওই বিল্ডিং এর কাছাকাছি সবগুলো জামা কাপড় পাওয়া যায়, একটা শাড়ি শুধু খুঁজে পাওয়া যায় এবং সেই শাড়িটা পাওয়া যায় হচ্ছে অপোজিটে যে বিল্ডিং এর লাশ ঘরের কথা বলছিলাম সেখানে বড়ই পাতার সাথে পেঁচানো।
আচ্ছা,
তো ঝড়ে বড়ই পাতা উড়ে যায়নি কিন্তু বড়ই পাতার সাথে শাড়ি কিভাবে পেঁচিয়ে গেল আমরা জানি না, শুধু এতটুকু জানি যে তার তিন চার দিন পরে সেই মহিলাটা মারা যায় যার শাড়ি ছিল এবং তাকেও এখানেই গোসল করানো হয়। Things happen. জানি না কিসের জন্য কি ঘটে। যাই হোক, সোহান ভাইয়ের কাছে ছিলাম, সোহান ভাই আরো কোন এক্সপিরিয়েন্স?
হ্যাঁ, একটা কলকাতা ঘটনা আছে, আমাদের ডরে বোধহয় কলকাতার একজন
উপু নামে একজন গেস্ট এসেছিলেন
কলকাতার এবং অনেকেই আছে যারা ডর শুনে এবং তারা মানে খুব ইচ্ছুক ডরে ঘটনা পাঠানোর জন্য। তো একজনের সাথে ফেসবুকে আমার পরিচয় হয়, তো সে অনেকগুলো ঘটনা হয়েছে, তার মধ্যে ঘটনাটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, সে বলছে ভাই পাল্টা শেয়ার করেন
প্লিজ।
তো এরপরও আমি তার সাথে অনেকবার ইমেলে কন্ট্যাক্ট করছি যে আসলে ঘটনাটা সত্য কিনা, তো বলছে হ্যাঁ ভাই সত্য, একবার 100% সত্য, এটা তার বড় ভাইয়ের একটা ঘটনা। তার বড় ভাইয়া তখন কলকাতা শহরে ছিল, সেখানে চাকরি করতো, তো কলকাতা শহর তো ভাই অনেক জনবহুল একটা শহর, সেখানে তারা মানে নতুন একটা বাসায় উঠে, বাসাটা হচ্ছে তিনতলা, তার যেই ভাই ভাইয়ের ফ্যামিলি তার ওয়াইফ এবং সে,
আচ্ছা
দুইজনই। তো ওঠার পরে প্রথম দিন তো একটু সবাই একটু আনিজি লাগে নতুন বাসায় উঠলে, তো ঘুম আসতেছিল না, তো ওর যে ভাইয়াটা সে ওয়াশরুমে গেল, সে ফ্রেশ হলো মানে একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করলো যে ঘুমটা যেত আসে, লাইট তো একটা থাকে ওয়াশরুমে সবসময়, তো সে ওয়াশরুম থেকে বেরোয় আসলো, বেরোয় এসে সে মানে একটু মানে হাই তোলার মতো একটু নড়াচড়া করতেছে, হুট করে তার মনে হলো কি যে পাশে একটা ঘর, সে ঘর থেকে মানে দেয়ালের মধ্যে পাথর দিয়ে ঘষলে যেটা শব্দ হয় না খসখস খসখস একটা শব্দ, তেমনটা শব্দ হচ্ছে। তো সে যখন নাকি সে ঘরের দিকে যাবে সে আরেকটা জিনিস দেখে শকড হয়ে গেল, সেটা হচ্ছে সে যে এতক্ষণ নড়লো ছায়াটা এক বিন্দু নড়েনি,
হোয়াট
মানে তার যে অপোজিটের ছায়া পড়েছে লাইটের আলোতে তার নিজের ছায়াটা,
এটা তো তার মুভমেন্টের সাথে
তার মুভমেন্টের সাথে সেটা মুভ করার কথা
কিন্তু সেটা নড়েনি,
সেটা এক বিন্দু সে জায়গাতে না, সেটা স্টিল সেভি, ছায়া তো মানুষের একটা মানে
মিনিমাম একটা কাঁপুনি তো থাকে,
কাঁপুনি তো থাকার কথা সেটার মধ্যে। তো সে এটা দেখার পর না সে নিজে আরেকবার একটু নড়াচড়া করলো, দেখলো যে না ছায়াটা স্টিল সেখানে আছে, সে সরে আসলো লাইটের আলো থেকে, আস্তে করে ছায়া মিলে গেল ফ্লোরের মধ্যে। তো এর কিছুক্ষণ পরে ওই আওয়াজটা থেমে গেছে, খসখস খস হচ্ছে মানে পাথর দিয়ে ঘষলে যে শব্দটা হয় সেটা থেমে গেছে, সে আর দেখতে জানে যে কি হইলো না হইলো, সে মানে ওটাই চিন্তা করতেছে যে আমি নড়লাম আমি মুখ করলাম কিন্তু ছায়াটা মুখ করলো না, এটা কেমনি কি মানে বুঝতেছে না সে। তো পরদিন সে আর এটা কাউকে বলে না, তার ওয়াইফকে বলে না, যদি ভয়টা পায় সে অফিসে চলে গেল। তো পরদিন তার ওয়াইফ তাকে ফোন করে বলতেছে যে বাসায় আমি একা থাকি কিন্তু মনে হয়েছে অনেক মানুষ নড়াচড়া করে হাঁটাচলা করে আমার পেছনে। তো ও বললো যে বাসায় তুমি একা থাকো অনেক মানুষ হাঁটাচলা করে, বললো যে হ্যাঁ কেমন জানি মনে হচ্ছে পায়ের একটা শব্দ, মানুষ নিঃশব্দে হাঁটলে যেটা শব্দ হয় পায়ের, মনে হচ্ছে হুট আমার পেছন দেখে একজন হেঁটে চলে গেল এই রুম থেকে ওই রুমে ওয়াশরুমের দিকে। ও বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো বাসায় এসে, এটা শুনবো ইগনোর করে ব্যাপারটা। সন্ধ্যাবেলা একটা ফোন আসে তার বাসা থেকে কিন্তু সেটা তার ওয়াইফ দেয় না, দেয় হচ্ছে গিয়ে এক রিলেটিভ বাসার মধ্যে আসছে, এসে মানে ওয়াইফের ফোন দিয়ে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তো বলতেছে কেন, তাড়াতাড়ি বাসায় আসো। তো সে তাড়াতাড়ি বাসায় চলে আসে, আসার পর দেখে যে তার ওয়াইফ একবারে মানে খুব খারাপ অবস্থা, মানে হাত পা মানে খিঁচুনি উঠে গেছে, কোন একটা কিছু থেকে ভয় পেয়েছে সে।
আচ্ছা,
তো জিজ্ঞেস করলো যে কি ব্যাপার কি হয়েছে। তো সে মানে তখন একটু একটু কথা বলে, সে বলতেছে যে সন্ধ্যা হওয়ার একটু পরে আমি রান্না বাড়া শেষ করে যখন ওয়াশরুমে যাবো, আমি ওয়াশরুমের দরজাটা খুলে দেখি সেখানে একটা কাটা মাথা পড়ে আছে, কাটা একটা মাথা সেখানে পড়ে আছে ওয়াশরুমের ভিতরে। ঘরে তো আর কেউ নাই, এটা কোত্থেকে আসলো?
রক্তাক্ত
একদম, মানে তাজা। তো এটা দেখে সে মানে সেখানে মানে একবার তার খিচুড়ি উঠে যায় ভয়ে। তো পরবর্তী সাথে রিলেটেড আসে নতুন বাসা দেখতে, সে মানে অনেকক্ষণ দরজা নক করার পর সে অনেক কষ্টে দরজাটা খুলে, খোলার পরে দেখে অবস্থা যে আত্মীয় সে বললো যে আমি ওকে আমার বাসায় নিয়ে যাই, ওর বোধ হয় একটু যত্ন দরকার। তো বলছে ঠিক আছে, ওকে বাসা দিয়ে সে বাসায় চলে আসে। এখন সে ভাবতেছে যে গতকাল রাতে একটা ঘটনা ঘটলো, আবার আজকে ও এটা বলতেছে, মানে ব্যাপারটা একবার উড়িয়ে দেওয়ার মতো না,
রাইট?
তো সে বাসায় আসার সময় দেখছে কি যে বাসার পাশ দিয়ে মানে যে রং করার জন্য বাঁশ দিয়ে রাখে না রশিদে, এরকম তো নিচে একটা আবার দোকান আছে সেখানে, ছোট দোকান। তো তাকে বললো যে ভাই এটা লোক তো দেখিনি, এটা ঝুলে রাখে কি জন্য শুধু শুধু এখানে? এটা রাতের বেলা ঠাস ঠাস করে বাসটা বাড়ি খায়। বান্দবন্দর বললো যে আপনি জানেন না, এখানে তো দুই দিনে একজন লোক মারা গেছে এখান থেকে পরে, মানে রং করতে গিয়ে এই রুমটাকে, মানে এই রুমের যে জানলার পাশটা আছে দেয়ালটা, সেটা রং করতে গিয়ে পরে মারা গেছে। তো মানে এখন ব্যাপারটা তার কাছে মানে একটু অন্যরকম লাগছে,
অন্যরকম
ব্যাপার, ঘরের মধ্যে এগুলো ঘুরতেছে, আবার দুই দিন আগে লোকও মারা গেল এখানে। তো বাড়ির তো এই সমস্ত কিচ্ছু বলে
নাই।
তো সে রুমে চলে আসলো, রুমে চলে এসে সে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পর তার মানে একটা সময় মনে হলো কি যে থাই গ্লাসের ফাঁক দিয়ে মানে খুব জোরে বাতাস আসছে, ঠান্ডা বাতাস আসছে যেরকম মনে হয় না, সে বাতাস আসতেছে বাইরে থেকে। তো সে পর্দার উঠে দেখলো যে থাই গ্লাসটা মানে খোলা, কিন্তু এটা তো লক করা থাকে সবসময়। তো সে আবার লাগিয়ে দিয়ে আবার লক করে আবার শুয়ে পড়ার পর কি যেন পর দেখলো কি যে আবার সে বাতাসটা ঢুকতেছে কন্টিনিউ ভিতরে,
গ্লাসটাও খোলা। লক করেছিল,
এবার সে শিওর লক করছে এটাকে। এবার সে জানলাটা খুলে মানে এইটা পর্দাটা সরিয়ে জানলাটা একটু খুলে ভালো করে দেখলো আশপাশে, ওখানে তো মানে কানিশগুলো খুব ছোট ছোট হয়, মানুষ দাঁড়ানোর মতো অবস্থা নাই। ও মানে কিছু বুঝে আগে ওর মনে হলো সামনে একটা মেয়ে মানুষের মতো এটা চলে গেল, এই এতটুকু চিকন রাস্তার মধ্যে, মানে এই যে কানিশটার মধ্যে দিয়ে এপাশ থেকে এপাশে। তো সে মানে থাস করে লাগিয়ে দিল গ্লাসটা, লাগিয়ে দিয়ে বললো যে এটা কি দেখলাম আমি।
তখন তো উনি সম্পূর্ণ একা বাসায়,
একেবারে একা, সে সম্পূর্ণ একা। এটা দেখার পর সে মানে চিন্তা ভাবনা করতেছে যে এটা নিয়ে কালকে আলাপ করতে হবে বাড়ির সাথে, যে ব্যাপারগুলো কি রুমের ভিতরে কি হচ্ছে এগুলো। তার ঠিক কিছুক্ষণ পর সে যখন বসে আছে, বসে চিন্তা করতেছে যে সকাল হোক সকাল হলে যাবো, কিছুক্ষণ পরে সে শুনতে পায় যে মানে কল ছেড়ে গিয়ে হাত পা ধুইতেছে রাতের বেলায়। মানে তার মানে ও ছোটবেলা যেভাবে বললো যে আমার ভাইয়া খুব সাহসী একজন মানুষ, তো সে ভীতু হয়ে গেছে এই অবস্থা দেখে। তো সে হাত পা ধোয়ার শব্দ শুনে সে করলো কি, সে বিছানা থেকে উঠে গিয়ে মানে দেখতে গেল যে কি, গিয়ে সে দেখলো যে মানে ওয়াশরুমে কেউ নাই, একটা লাইট চলতেছে, পানির কোনো চিহ্ন নাই সেখানে, পানি যতক্ষণ পড়ছে।
আচ্ছা, ড্রাই।
কিন্তু যেটা সে উপর দিকে তাকে দেখলো সেটা সত্যি ভয়ঙ্কর ছিল, সেটা হচ্ছে ওয়াশরুম উপরে কিন্তু একটা জায়গা থাকে স্টোর রুমের মতো, সে দেখলো যে সেখানে একটা মহিলা বসে আছে, একটা মহিলা বসে তার দিকে তাকে আছে। মহিলার চুলগুলো ছিল অনেক বড় বড় এবং চুলগুলো মুখের উপরে ছিল না, চুরি মানে ছড়িয়ে ছিঁড়ে ছিল মুখের চারপাশে
এবড়ো খেবড়ো ভাবে,
এবড়ো খেবড়ো ভাবে তার দিকে তাকে আছে মহিলাটা।
মহিলাটাকে দেখে উনি কি করলেন?
মহিলাটাকে দেখে সে আর সেদিকে না গিয়ে সে আবার রুমে চলে আসলো, রুমে সে দরজা লাগিয়ে দিল একদম।
আচ্ছা,
একদম দরজা লাগিয়ে দিল। তো একটু পরে সে শুনলো যে মানে খসখস খস পাথরের শব্দ শোনা যাচ্ছে
আবার। এটা কি কোথা থেকে? ওই ওখান থেকে।
আচ্ছা, ঘটনাটা একটু বড় করে বলছে, আমি একটু ছোট করে বলবো।
ওই রুমটাতে কিছু একটা আছে।
হ্যাঁ, সেটাই উনি বের করে। তো সে আর ভয়ে আর সে দরজা খুলে নেই, মানে তার মনে হচ্ছে ঝড় হচ্ছে ঘরের ভিতরে।
আচ্ছা, শেষ পর্যন্ত ওনারা এখনো ওই বাসাটা থাকে?
ওই বাসায় তো আর প্রশ্নই আসে না থাকার। ওটার পরবর্তীতে ঘটনা হচ্ছে কি যে জানতে পারে সেই বাসার ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে সেই বাসায় আগে একজন মহিলা থাকতো, সে মহিলা কোন একটা হয়তো ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো সেখানে।
আচ্ছা,
সে কোনো না কোনো ভাবে সে চর্চা করতে গিয়ে সে তার একটা বেবিকে মেরে ফেলছে,
নিজের
বেবিকে মেরে ফেলছে সে। এবং বেবিকে মারার পরে আস্তে আস্তে সে নিজে মানে পাগলের মতো হয়ে যায় এবং সে একটা সময় সেই রুম টুম বাসাটা চলে যায়। তারপর থেকে বাসাটার মধ্যে নাকি অনেক সমস্যা হতো এবং অনেকেই নাকি দেখতো যে মহিলার মতো কিছু একটা সেখানে ঘুরে ফিরে হাঁটে চলাফেরা করে। ওর সাথে এটা নিয়ে আমার অনেকবার কথা হয়েছে, অনেক বড় করে লিখছিল ঘটনাটা, আমি কেটে ছোট করছি, অনেক কিছু দিছিল
বড়।
এই ঘটনাটা শুনে একটা ঘটনা মনে পড়ে গেল, খুব ছোট একটা ঘটনা।
আচ্ছা বলুন, শুনুন ভাই, বলুন।
সেটা হচ্ছে গিয়ে এই যে গত রমজানের ঈদ, তখন তো টানা বৃষ্টি হলো, অনেকদিন বৃষ্টি হলো। আমাদের বাড়িতে মাইল তিনেক দূরে একটা জায়গা আছে, খুব পরিত্যক্ত একটা জায়গা, একটা কোল্ড স্টোর। সেটা কোন এক সময় সেটা ছিল, অনেক 20 বছর আগে সেটা খুব চালু ছিল, বাট 20 বছরে সেখানে মোনানা ওরকম ভাবে মানুষের চিহ্ন পড়েছে। আর কিছু ঘটনা আছে সেখানকার, সেটাই বলতেছি। তার আগে যেটা বলি, সেটা হচ্ছে আমরা যখন যাই সেখানে প্রায় দুপুর ছিল তখন, যেহেতু বৃষ্টির দিন ছিল, দুপুর মানে রাতের মতোই সেখানে গ্রাম অঞ্চলে। তো আমরা সেখানে যাই, কিছু ছবি টবি তুলি, তুলে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যায় আমাদের। তো যেহেতু সেখানে প্রায় 1.5 কিলোমিটার মতো শুধু কবরই, দুপাশে রাস্তার দুপাশে কোনো বাড়িঘর নেই, আর সেই কবরগুলো এরকম যে অনেক পুরনো, অনেক মানে সেখানে অনেক আত্মঘাতী যে লাশগুলো গ্রামের, দূরের গ্রামগুলো সেই রাস্তার পাশে কবর দিত।
আচ্ছা,
তো আমরা তিনজনই ছিলাম তখন সাইকেল নিয়ে, যেহেতু বৃষ্টির দিন ছিল তিনজন ছিলাম।
আপনি আপনার
দুই ফ্রেন্ড ছিল? হ্যাঁ। সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ মাঝপথে অন্ধকার ছিল প্রচুর, একজন বললো যে একটু দাঁড়া, একটু দাঁড়ানোর জন্য কোনটা কাজ করবে, দাঁড়াতে বললো। তো দাঁড়ালাম আমরা, তো গেল একটু দূরে গিয়ে। তো কিছুক্ষণ পরও দেখলাম যে খুব তাড়াহুড়ো করে আসলো, এসে বললো যে চল তাড়াতাড়ি চল। তাই আমি বললাম যে কে ভাই, তাড়াহুড়ো করতেছিস কেন এখন, আচ্ছা ফিরে যাই আমরা, সমস্যা কি? তো বলছে না চল। তো ওর চেহারা দেখে মনে হলো যে ও কিছু একটা দেখছে। তো কিছু দূর যাওয়ার পরে ও বলতেছে যে তোরা ওখানে দুজন ছিলি না, তোরা তিনজন ছিলি সেখানে, আমি দূর থেকে দেখছি তোদের পিছনেও কেউ একজন দাঁড়া ছিল। আমরা দুজন ছিলাম সাইকেল হাতে, সাইকেল ধরে,
মানে সে তো পিছন থেকে আপনাদেরকে দেখেছে এবং সে দেখেছে আপনারা দুজন না, এখানে তিনজন
দাঁড়ায় আছে, মানে শেষও মোট 4 জন হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের সাথে টুকটাক ঘটেছে ঘটনা। আর যে ঘটনাটা মেন, সেটা হচ্ছে খুব ছোট করে বলি, সেটা হচ্ছে সে কোল্ড স্টোরের যখন সেটা তৈরি করা হয় তখন এর আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, এবং যেহেতু কবরস্থানে খুব কাছাকাছি ছিল, সেটা মালিককে প্রায় স্বপ্ন দেখানো হতো যে এখানে যাতে কোনো কিছু তৈরি করা না হয়, তারপর সে তৈরি করলো। তো কোল্ড স্টোর গুলো যেমন দিনের বেলা খুব রমরমা থাকে, রাতের বেলা কিন্তু অনেক নিশ্চুপ হয়ে যায়।
রাইট,
সেখানে একমাত্র নৈশ প্রহরী ছাড়া তেমন কেউ থাকে না। তো একজন লোক ছিল সেখানে পাহারা দিত।
ওকে,
তো সে ঘুমাতে হচ্ছে বাইরে বারান্দার মধ্যে, খাটের মতো কি বলে চৌকির মতো একটা জায়গা। সে তো সে একদিন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় যে কেউ একজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসতেছে, মানে খোড়ালে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলে যেটা শব্দ হয়। তো সে দেখলো যে মানে বড় টানা, একবার কোল্ড স্টোর তো অনেক বড় হয়, অনেক দূর থেকে একজন লোক হেঁটে আসতেছে। তো সে জাস্ট ওই লোকটাকে দেখার পর সে মানে মনে হলো যে সে আর মুভ করতে পারতেছে না, নড়তে পারতেছে না,
মানে একটু সম্মোহনের মতন হয়ে গেল।
ওই লোকটার দিকে তাকিয়ে আছে সে, এবং খুব কাছাকাছি আসার পর সে যেটা দেখলো সেটা হচ্ছে তার লোকটার মুখে মানে চামড়া উঠে উঠে গেলে যে একটা অবস্থা হয় না, মানে পুড়ে গেলে চামড়া উঠে গেলে, এক পাট উঠে গেলে, সেরকম লোকটা হেঁটে কিছুক্ষণ এসে ওর সামনে, ওর দিকে তাকিয়ে আস্তে করে সাইড দিয়ে চলে গেল। আর ওই লোকটা চলে যাওয়ার পরে ও আবার স্বাভাবিক হয়ে গেল। এটা দেখার পর মানে ওর কিছুটা ভয় লাগলো যে এই লোককে তো জীবনে সে দেখেনি, এতটা ভয়ানক চেহারাটা, চামড়া উঠে উঠে গেছে, মানে মনে হচ্ছে যে মানে এখান থেকে মানে ব্লেড দিয়ে কেটে কুটে কি একটা অবস্থা। তো পরে সে কয়েকজন কাছে বলে, তো বললো যে না এরকম কিছু না, একা থাকো, প্রবলেম একটু হয়তো ভয়টা লাগে, পাশে কবরস্থান, এত বড় একটা কবরস্থান। তো পরদিনে যেটা সেটা ছিল আরো বেশি ভয়ানক,
কিরকম
সেটা হচ্ছে গিয়ে তার যখন এবার ঘুম ভাঙে, সে দেখতে পায় যে সেই লোকটা তার মাথার কাছে বসে আছে এবং তার পায়ের উপরে সে মাথা রেখে শুয়ে আছে।
মানে ওই লোকটা পায়ে মাথা রেখে শুয়ে আছে,
লোকটা বসে আছে তার মাথার কাছে, একদম
সে একদম সম্পূর্ণ সেন্সে এটা দেখলো,
সম্পূর্ণ সেন্স। এবং সে এইবারও লোকটাকে দেখা অবস্থায় একটু নড়াচড়া করতে পারতেছিল না,
পাথর
বিবশ, মানে সে এটা দেখার পর মানে সে মানে পরবর্তী তো ঘটনাটা বলছে অনেককে, সে বলছে এত বিবশ চেয়ার আমি জীবনে দেখিনি, মানে এত কাছাকাছি, মানে জাস্ট আই কন্টাক্ট সামনাসামনি থেকে সে লোকটার সাথে,
মানে লোকটা কাইন্ড অফ তার দিকে ঝুঁকেও ছিল,
ঝুঁকে ছিল মানে একদম একবার তার মুখোমুখি একদম।
যাই অবস্থা থেকে উনি কিভাবে বের হলেন তারপর?
সে নড়তে পারতেছিল না, সে একটা টাইম দেখলো কি যে লোকটা আস্তে করে উঠে গেল, উঠে হেঁটে চলে গেল আবার। এবং তারপর থেকে সেই লোকটা যে মানে কয়েকদিন শুধু এবং পাগল, এখনো সেই লোকটা পাগল। সেই লোকটার ছবি রেহান ভাই আপনাকে সম্ভবত আমি ফেসবুকে দিয়েছিলাম, ভিডিও
দিয়েছিলাম,
এখনো সেই লোকটা পাগল। সেখানে সে এখনো যদি সে কোল্ড স্টোরে যায়,
কিন্তু তার মানসিক ব্যালেন্স আর খুঁজে পায়নি, সে
কোল্ড স্টোরে যেই থাকে,
কোল্ড স্টোরে থাকে, কিন্তু সে একদম মানসিক সে আর মানে স্বাভাবিক নাই, সে
মানে হয়তো অনেক পুরনো এমপ্লয়ি বলে তাকে হয়তো কোল্ড স্টোরেজের লোকজন কিছু বলে না।
তারপরে কোল্ড স্টোর তো নাই এখন, ওটা তো তার কিছুদিন পরেই ওটা সব মেশিন মানে এমন ভাবে নষ্ট হয়েছে যে সবগুলো মানে আলো যাচ্ছিল পচে নষ্ট হয়ে গেছে, এবং মালিক এখনো পলাতক,
এখনো পলাতক,
কারণ অনেক আলো নষ্ট হয়েছে প্রচুর, মানে অক্সিজেনের সব আলো, একটা কোল্ড স্টোরে তো প্রচুর আলো
থাকে এবং অনেক মানুষ
সব আলো মানে একবারে নষ্ট
হয়ে জমানো থাকে,
আলো তো মানে খুব সেন্সিটিভ, এগুলো ঠান্ডা রাখতেই হয় ঠান্ডার মধ্যে, মানে মেশিন গুলো এমন ভাবে নষ্ট হয়েছিল এটা এখন একবারে পরিত্যক্ত, এর ভিতরে মনে হয় সাপ টাপ ছাড়া কিছু নাই, এর ভিতরে মানুষ তো যাই নাই, এখনো থাকে, সে কিভাবে থাকে সেটাই মানে আনবিলিভেবল। এটা
তো আমি ভাবছিলাম যে মানুষ না গেলে ডট টিম কে একবার যেতেই হবে,
অবশ্যই যেতেই।
হ্যাঁ, আমি রিয়ানবেক অবশ্যই বলবো যে সেখানে যদি ডট টিম যায় অবশ্যই ভালো,
অবশ্যই ডট টিম একবার না একবার ওই জায়গাতে পৌঁছে যাবে। তো অনেক ধন্যবাদ সোহান ভাই,
আমরা আবার যে গল্প বলছিল তার কাছে ফেরত যাই, তাই না?
হ্যাঁ। তো সোহান ভাই, অনেক ধন্যবাদ। সোহান ভাইয়ের ঘটনা তো শুনলাম এবং বরাবরই সোহান ভাইয়ের কাছ থেকে আমরা যে ধরনের ঘটনাগুলো পেয়েছি সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, ঘটনাগুলোকে অনেকেই পছন্দ করেছে। তো এবারও মনে হয় এর ব্যতিক্রম হয়নি আমার মনে হয় না। তো যাই হোক, যেটা কথা দিয়েছিলাম আগেই যে হৃদয় ভাই তো প্রথমে আমাদেরকে শুনিয়েছিলেন এই শ্মশানটা নিয়ে আসলে কি ধরনের ঘটনা রয়েছে, কি ধরনের কথা প্রচলিত রয়েছে এবং কি সত্যতা রয়েছে, আমরা সেটা কিছুটা শুনেছি। সো ওনার নিজেরও কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে। সো আমরা এবার হৃদয় ভাই আবার ফিরে যাই।
ধন্যবাদ আবারও আপনাদেরকে। তো এই ঘটনাটি রিসেন্টলি আর কি ঘটে যাওয়া আর কি
আপনার সাথে ঘটেছে?
না, আমার সাথে ঘটে নাই, তবে এই এলাকাতে আর কি ঘটছে, যে আমি এলাকার কথাটা বলতেছি আর কি। ঘটনাটি ঘটে প্রায় 3 মাস আগে গাজীপুর কাপাসিয়ার কোন একটি জঙ্গলে আর কি। এই জঙ্গলে আজ থেকে প্রায় 15-16 বছর আগে একটা লোক কোনো কারণে সুইসাইড করে মারা যায়। তো তাৎক্ষণিক পর্যায়ে ওনার লাশটা আর কি ওই জঙ্গলে গাছ থেকে নামানো হয়। কোনো কারণে পুলিশ বা ডোমেরা ওই ফাঁসি দড়িটা আর কি খুলতে ভুলে গেছে আর কি।
সবাই লাশ নিয়ে ব্যস্ত,
সবাই লাশ নিয়ে এতটা ব্যস্ত ছিল আর কি, লাশের দড়িটা খোলার জন্য আর কি তাদের কোনো মনে নেই। তো যাই হোক, তো পরের দিন কিছু আর কি লোকে কথাবার্তা বলতেছে যে ফাঁসি দড়ি নাকি ঝুলে থাকলে ওই দড়ি দিয়ে নাকি অনেক ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক করা যায় আর কি। তো ওনাদের মধ্যে অনেক সাহসী আর একটা লোক ছিল আর কি, ওই লোকটা বলে যে আমি দড়ি টানবো, দেখি ওই দড়িটা নিয়ে আমি কিছু করতে পারি কিনা। তো লোকটা সাহস করে রাতে প্রায় 10-11টার দিকে যায়, স্বাভাবিক গাছে উঠে গাছের থেকে দড়িটা খুলে আনে। ওই যে আমার সাথে ঘটনা আর কি শেয়ার করছে, ঠিক আছে নামটা তার না বলি, তো উনি আমার বলতেছে যে উনি পাশ দিয়ে হাইটে যেতেছে, দেখতেছে অনেক ভিড়। রাত্রি আর কি ওনার সাথে কথা বলছিল যে যে লোকটা বলতেছে যে আমি দড়ি খুলে আনবো, ওনারই আর কি ক্লোজ বন্ধু। তো ভিড়ের মধ্যে সবার সাথে আর কি একটু সাইড হয়ে গিয়ে দেখলে যে লোকটা বলছে যে দড়িটা নিবে উনি ওই সেম দড়িতেই ঝুলে আছে একই অবস্থায়।
ও মাই গড, মৃত।
হ্যাঁ, মৃত অবস্থায় জিবলা চোখ বড় বড় বের হয়ে আসে।
আচ্ছা, মানে উনি যখন বাসা থেকে বের হয়ে গেছে বা যে অবস্থায় গেছে, সো কেউ দেখতে পায়নি, কেউ বুঝতেও পারেনি?
না, উনি কেউকে বলেন আর কি, কাউকে যদি বলে তাহলে তো হ্যাঁ ওনার সমস্যা হতে পারে।
এমন হয়েছে যে রাতের বেলা কেউ একটা অড সময় যদি বাসা থেকে তুই বের হয়ে যাস কাউকে কিছু না বলে, তোর ফ্যামিলি মেম্বার যদি সেটা লক্ষ্য করে নিশ্চয়ই বিষয়টা তাদের নক করার কথা।
এক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারছি লোকটা বোধ হয় যথেষ্ট পরিমাণে সাহসী এবং কি বলবো যে নিজের মতামতে চলা টাইপের লোক ছিল।
তার মানুষ ছিলেন আর কি, যা বলতেন তাই করতেন। তো ঘটনাটি এই জায়গাতে শেষ হলে পারত। তো তারপরে আরেকটা ঘটনা ঘটে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে, তিনজন বন্ধুকে নিয়ে চলছে ডর, হৃদয়, সোহান এবং সত্যেন। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শোনা শুরু করলেন ডর, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর শুনছেন আরজে কিপ্রিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে, তারা হচ্ছেন হৃদয়, সোহান এবং সত্যেন। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্যে। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন গৃহ অনুষ্ঠান ডর এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
যে লোকটা বলছে যে দড়িটা নিবে উনি ওই সেম দড়িতে ঝুলে আছে, একই অবস্থা।
ও মাই গড, মৃত।
হ্যাঁ, মৃত অবস্থায় জিবলা চোখ বড় বড় বের হয়ে আসে।
আচ্ছা, মানে উনি যখন বাসা থেকে বের হয়ে গেছে বা যে অবস্থায় গেছে, সো কেউ দেখতে পায়নি, কেউ বুঝতেও পারেনি?
না, উনি কেউকে বলেন আর কি, কাউকে যদি বলে তাহলে তো হ্যাঁ উনার সমস্যা হতে পারে।
মানে হচ্ছে যে রাতের বেলা কেউ একটা অড সময়ে যদি বাসা থেকে তুই বের হয়ে যাস, কাউকে কিছু না বলে, তোর ফ্যামিলি মেম্বার যদি সেটা লক্ষ্য করে, নিশ্চয়ই বিষয়টা তাদের নক করার কথা।
এক্ষেত্রে আমি যতটুকু বুঝতে পারছি, লোকটা বোধহয় যথেষ্ট পরিমাণে সাহসী এবং কি বলবো, যে নিজের মতামতে চলা টাইপের লোক।
উনি একতার মানুষ ছিলেন আর কি, যা বলতেন তাই করতেন। ঘটনাটি এই জায়গাতে শেষ হলে পারত, তো তারপরে আরেকটা ঘটনা ঘটেন ওই এলাকার আর কি, কিছু সাহসী মানে ইয়াং বয়সের ছেলে ছিল আর কি, তো ছেলেটার নাম আমি নাই বলি, ও একই কাজ করছে যে এই জঙ্গলের মধ্যে দড়িটা ঝুলে আছে বিশাল একটা আর কি আম গাছের মধ্যে। তো ওই ছেলেটা ওর বন্ধুদের সাথে বলতেছে যে এই দড়িটা ওই লোকটা গিয়ে খুলে আনতে পারে নাই, এই ধরনের সমস্যা আমার সাথে করছে, আমি খুলে আনবো, দেখি আমার সাথে কোন প্রকার ঘটনা ঘটে নাকি। তো ওই ছেলেটা বিকালে গেছে দড়িটা খুলে আনছে, সারাদিনই ভালো ছিল, সবার সাথে কথাবার্তা বলছে, পরের দিন সকালবেলা সবাই গিয়ে দেখে যে ওই সেম ওই গাছে একই দড়িতেই ওই ছেলেটাই ঝুলে আছে।
তার মানে একই দড়িতে এর মধ্যে তিন জনের ঘটনা ঘটে গেল।
হ্যাঁ হ্যাঁ,
এবং ওই এলাকায় এটা নিয়ে কোনো কথোপকথন হয়নি?
কথোপকথন অনেক কিছু হইতাছে,
তাছাড়া যে অনেকে হয়তো নোটিস করেছি যে হৃদয় ভাই অনেক মানে যেই লোকটার কাছে শুনেছে সেই লোকটার নাম বলেনি, পরবর্তীতে যে লোকটা মারা গেছে সেই লোকটার নাম বলেনি, এবং যে ছেলেটা মারা গেছে তার নামও বলেনি। এবং আমরা শুধু এতটুকু জেনেছি গাজীপুরের কাপাসিয়ার কোন একটা জায়গা। তার মানে লিসনার যারা আছে তাদের একটু বুঝে নেওয়া উচিত যে এটা কতটুকু সেনসিটিভ বিষয়টা।
কিছু কিছু ব্যাপার থাকে অনেক বেশি রেস্ট্রিক্টেড, যারা রেস্ট্রিক্ট করেন তারাও নিশ্চয়ই যথেষ্ট কারণেই করেন। এবং এই যে দড়ি ঝুলে থাকা, এবং আই থিঙ্ক মানে সামহাও দড়িটা হচ্ছে কার্সড, দড়িটাতেই কিছু একটা প্রবলেম
আছে।
What do you think, হৃদয় ভাই, এই ঘটনা মানে এই তিনটাতেই কি সীমাবদ্ধ নাকি আরো এরকম আত্মহত্যার ঘটনা ঘটেছে?
এই তিনটাতেই সীমাবদ্ধ আছে এখন বর্তমানে আর কি।
তবে একটা প্রশ্ন আমার মনের মধ্যে আছে যে প্রথমে যে লোকটার কথা বলছেন যে সুইসাইড করেছে প্রথম যে লোকটা, এটা কি অ্যাকচুয়ালি সুইসাইডই ছিল নাকি?
হ্যাঁ, সুইসাইডই ছিল। তো
কিভাবে বলতে পারেন যে কোনো অন্য কিছু?
আমি যতটুকু শুনেছি আর কি লোক মুখে, যে ওনার পারিবারিক কোনো একটা সমস্যার কারণে উনি সুইসাইড করছিল আর কি। তো এই জন্য মানে অনেক প্রশাসনিক মামলা টামলা অনেক কিছু আর কি চলতেছে এখন।
মানে এটা কি শিওর যে কোনো ভাবে খুন বা এই ধরনের?
না না, এই ধরনের কোনো হয়নি, ওনার শরীরে কোনো আঘাত প্রাপ্ত বা চিহ্ন পাওয়া যায়নি।
পোস্টমর্টেম করা হয়েছে?
হ্যাঁ, পোস্টমর্টেম করা হয়েছে, কোনো আর কি কিছু পাওয়া যায় নাই, স্বাভাবিক আর কি সুইসাইডের মৃত্যু যেটা।
না, আমরা হচ্ছে এই প্রশ্নটা কেন করলাম মনে আছে, আমরা কিন্তু কাপাসিয়া এলাকায় আরো একবার এসেছিলাম, কয়েকটা পর্ব ধারণ করা হয়েছে। সো জায়গাগুলো মোটামুটি যেই প্রকৃতির সাইলেন্ট রয়েছে, সো এখানে দুর্ঘটনা ঘটাও খুব অস্বাভাবিক কিছু না,
খুব একটা অস্বাভাবিক কিছু না। আসলেই তাই, এই ঘটনাগুলোর মধ্যে অস্বাভাবিকতা আমরা এভাবে খুঁজে নিতে পারি যে পরপর তিনজন একই জায়গায় সুইসাইড করেছে, পরপর তিনজন একই জায়গায় মারা গেছে, নাকি পরপর তিনজন একই জায়গায় মার্ডার্ড হয়েছে। অনেক রকম পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, বাট সবকিছু থেকে এই জায়গাটাকে আলাদা করে দিবে একটাই জিনিস, সেটা হচ্ছে একই দড়ির ব্যবহার, একই গাছের ডাল ব্যবহার। যদি এটা খুন হয়ে থাকে বা মার্ডার হয়ে থাকে, তাহলে আমি বলবো দ্য মার্ডারার ইজ অ্যান আর্টিস্ট। সে খুব মানে কি বলবো, অনেক আয়োজন করে, খুব সুন্দরভাবে প্ল্যান করে, একইভাবে একই স্পটে। আমার মনে হয় না কোনো মার্ডারার এত বোকা যে একই জায়গায় একইভাবে প্রুফ রেখে রেখে বারবার কাজ করবে।
আর ওনার কথায় আরেকটা বিষয় রয়েছে যে প্রত্যেকটা লাশের পোস্টমর্টেম করা হয়েছে, সেখানে সুইসাইড ছাড়া আর কিছুই মনে হয়নি,
আর কিছুই মনে হয়নি,
না না আর কোনো কিছু মনে। তো পরবর্তীতে এলাকার গ্রামবাসীদের উদ্যোগে আর কি, যেহেতু দেখতেছে যে পরপর তিনটা আর কি দুর্ঘটনা ঘটে গেছে, তো সেক্ষেত্রে গ্রামবাসীরা উদ্যোগ নিচ্ছে যে এই জায়গাটাতে আর কাউকে ব্যবহার করতে দিবে না বা কাউকে প্রবেশ করতে দিবে না।
আমি যতটুকু জানি হৃদয় ভাই, আপনি নিজে সেখানে গিয়ে কিছু ছবি তুলে আনার চেষ্টা করেছিলেন, বাট আপনাকে
কিন্তু আমাকে কোনো পারমিশন দেওয়া হয় নাই। আমি অনেক চেষ্টা করছি ভিতরে ঢোকার জন্য, আমাকে দেয় নাই। উনি বলতেছে কি জন্য আসছেন, এখান থেকে চলে যান, আপনার কোনো ধরনের সমস্যা হলে আমরা সেক্ষেত্রে তার কি রেসপন্স করবো না, চলে যান এখান থেকে। অনেক চেষ্টা করছি বাট ঢুকতে পারিনি,
হয়তো বা ভালো হয়েছে ঢুকতে না পারাটাই। যাই হোক, এটা গেল একটা ঘটনা, এছাড়া আর কোন এক্সপিরিয়েন্স হৃদয় ভাই?
এছাড়া আরেকটা এক্সপিরিয়েন্স আছে, সেটা এই রিসেন্টলি ঘটে যাওয়া আর কি। তো এই ঘটনাটা শুনেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে।
আচ্ছা,
তো এই ঘটনাটা আর কি ঘটেছে, আমরা যে এলাকায় থাকি ওই এলাকার থেকে আর পার্শ্ববর্তী আর একটু দূরের এলাকার কি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। দিনটা ছিল শুক্রবার বিকালবেলা, ওরা তিন বন্ধু একসাথে নদীর পাড় গেছিল ঘুরতে, ওদিকে তুরাগ নদী আর কি, তুরাগ নদীর পাশে দিয়ে হাঁটাহাঁটি শুরু করতেছে। তো ওই জায়গায় দেখে যে একজন হিন্দু লোক আর কি মারা গেছে, তো ওনাকে পোড়ানো হচ্ছে আর কি। তো তিন থেকে চার ঘন্টার মধ্যে আর কি পুরাইছে, পুরোপুরি পুরানোর শেষ। যে পাশের সাথে যে বন্ধুরা ছিল যে খুব সাহসী, ওই বন্ধুটা বলতেছে যে সবকিছুই পুড়ে যায় কিন্তু নাভির মাংসটা পুড়ে না আর কি, ওটা দিয়ে নাকি ব্ল্যাক ম্যাজিক করা যায়।
অনেকে এটা ভাবে,
হ্যাঁ অনেকে এটা ভাবে আর কি। তো ওই ছেলেটা শুধু এটাই চিন্তা ভাবনা করছে যে কখন পুরাটা শেষ হবে, কখন রাত্রের বেলা আয়সা এই জিনিসটা নিয়ে যাবে। তো গেল এই জিনিসটা, উনি ওই সবকিছু দেখে গেল যে কোন জায়গায় নাভির মাংস আর কি বাঁশ দিয়ে গাড়ানো হয়েছে আর কি পানির মধ্যে। তো সবার সাথে কথাবার্তা বলে বিকালবেলা ঘুরাটা শেষ করে বাসা চলে যায়। তো রাত্রের বেলা বারোটার দিকে বাসা থেকে বের হয়েছে, ওর মা কি ওকে জিজ্ঞেস করছে যে কই যাস, বলতেছে যে আমার এক ফ্রেন্ডের বাসায় তো আজকে কেউ নাই, বাবা মা চলে গেছে গ্রামের বাড়ি বেড়াইতে, ও একা থাকতে ভয় পেতেছে, সেই ক্ষেত্রে আমাকে বলতেছে যাওয়ার জন্য আর কি। তো এই কথা বলে বাসা থেকে বের হয়, হাঁটতে হাঁটতে নদীর পার চলে আসে। নদীর পার চলে আসার পরে ওই শ্মশানঘাটে উনি নামে আর কি, নামার পরে যে বাসটা দিয়ে আর কি নাভির মাংসটা পানিতে গাড়া হয়েছে ওই বাসটা ধরে টান দেয়। টান দেওয়ার পরে যতটুকু বুঝতেছে যে নিচের দিকে কেউ টান্দা ধরে রাখছে, পরে যখন জোরে টান দিছে, এই টান দেওয়ার পরে শুধুমাত্র বাসটা ছুটে আসছে, বাসের যে ইটা গাড়া ছিল আর কিছু আসে নাই। পিছনে যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে একটু ব্যথা পাইছে, ব্যথা হওয়ার পরে ওইটা দাঁড়াইছে, যখন সামনে ঘুরছে আর কি ওই বাসের দিকে আবার ঘুরে তাকাইছে, দেখে যে লোকটাকে পোড়া হয়েছে আজকে ঠিক ওই লোকটাই এই জায়গায় দাঁড়ায় রয়েছে
তার সামনে।
হ্যাঁ শুধু দাঁড়িয়ে আছে, তার অর্ধেক অংশ মানে ব্রেন ইনজুরি
মানে
হাসতেছে ও, এটা দেখে আর কি ওই জায়গায় স্টিল ভাবে দাঁড়ায় থাকে। তো লোকটা বলতেছে তুই তো এই জিনিসটাই তো নিতে আসছিলি, নে সাহস থাকলে নে আমার হাতে, হাত থেকে নে। ওই জায়গাতে না পারতেছে দৌড় দিতে,
মানে একটু
পাথরের মতো আর কি হয়ে গেছে আর কি। তো ওই জায়গাতে সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে গেছে। তো পরের দিন সকালবেলা নদী পাড়ে মানুষ তো ওই জায়গায় গিয়ে দেখে যে ওই ছেলেটা আর কি জায়গায় পড়ে রয়েছে। তো ওনার আর কি গার্জিয়ান খবর দেয় যে আপনার ছেলে জায়গায় পড়ে রয়েছে, তো ওরা বাসার থেকে আর কি এই মেডিকেলে নিয়ে ভর্তি করানো হয়। তো ভর্তি করার পরে আর কি ওরা সেন্স টেন্স ফিরে আসে, জিজ্ঞেস করে যে কি হয়েছে, কয় এই সমস্যাটা। পরে যখন বুঝতেছে যে এটা আরো গভীরে যাবে, আরো বড় ধরনের সমস্যা হতে পারে, তো ওই এলাকাতে ছিল একজন বিশিষ্ট আর কি কবিরাজ, তো ওনার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে ও যে কাজটা করতে গেছিল এই কাজটা ওর দ্বারা সইছেন আর কি, জিনিসটা হয় নিজে ঠিক মতো
কাজটা ধারণ করার ক্ষমতা
হয় নাই আর কি, ঠিক আছে ভুল করে গেছে, তো যাই হোক এটার জন্য আর কোন একটা কিছু ত্যাগ করতে হবে। বলতেছে যে কোনো প্রকার ত্যাগ করলেও রাজি আছে, একটা মাত্র সন্তান, যে কোনো মূল্য হলে তো বাঁচাতে হবে আর কি। কবিরাজের কথা মতো তাহলে বলতেছে যে এই চারটা মুরগি, 2 কেজি মিষ্টি ওই শ্মশানঘাটে রেখে আসতে হইব, মানে ভোগ দিতে হইব আর কি। কখন বলতেছে যে ওই কখন গেছিল, কয় রাতে 12টা ঠিক সেম টাইম অমাবস্যার রাত্রে। তো ওই ছেলে একা ওই চারটা মুরগি আর তারপরে যে মিষ্টিগুলো ওই জায়গাতে রেখে আসে, তা পরের দিন আর কি গিয়ে দেখে মিষ্টিগুলো আবার মুরগি এগুলো কোনো কিছু নাই। তো তারপর থেকে ওই ছেলে আর কি এই ধরনের কোনো প্রবলেম হয়নি।
সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘটনাতেই আমরা একটা জিনিস জানতে পারছি যে এই ধরনের সাধনা বা এই ধরনের কাজগুলো করতে যাওয়াটাই ভুল, প্রচন্ড পরিমাণে ভুল। এগুলো যারা করে তারা ভুল করে, আর আপনারা ভুল দেখে কেন ভুল জিনিসটা আবার নিজেদের মতন করে ভুল করতে যান আমার কোনো আইডিয়া নেই। এই ধরনের জিনিসগুলো মাঝে মাঝে বিপজ্জনকভাবে আনফর্চুনেটলি আমাদের সামনে আসে, আমরা দয়া করে চেষ্টা করব এদের সামনে নিজে থেকে না যেতে। আমার মনে হয় সবার সেই ধারণ ক্ষমতা থাকে না, ফিরিয়ে দেওয়ার শক্তি না থাকলে নিয়ে আসার কোনো যুক্তি নেই। যাই হোক অনেকগুলো ঘটনা শুনলাম হৃদয় ভাইয়ের কাছে, অ্যান্ড অল অফ দেম ওয়ার স্ট্রেঞ্জ এনাফ, যথেষ্ট অদ্ভুত রকমের ঘটনা ছিল। অ্যান্ড আই থিঙ্ক আজকের মতন হৃদয় ভাইয়ের কাছ থেকে এতটুকু এক্সপিরিয়েন্স নিয়ে থাক।
ওকে আজকের মতো রইল এবং বাকিটা জমা রইল যদি আবার কখনো থেকে থাকে।
অবশ্যই তাই,
অনেক ধন্যবাদ হৃদয় ভাই আরো একবার আপনাকে যে আমাদের এই জায়গাটাতে নিয়ে আসার জন্য এবং আপনার এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও সোমন ভাই ধন্যবাদ, রেহান ভাই আপনাকেও ধন্যবাদ অনেক কষ্ট করে আমার এই প্লেসটাতে আসার জন্য।
ওকে হৃদয় ভাইয়ের ঘটনা শোনা হয়ে গেল এবং সোহান ভাইয়ের ঘটনাও আমরা শুনে নিয়েছি, এবং আশা করি দুজনের যে এক্সপিরিয়েন্স গুলো আজকে আছে কিছু কিছু তাদের নিজেদের সাথে এবং অন্যদের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স তারা শুনেছে। তো সব মিলিয়ে হোক যে এতক্ষণ পর্যন্ত সময়টা বেশ ভালোই কেটেছে ডরের শ্রোতা যারা রয়েছে তাদের জন্য। তো এবার আরও একজন রয়েছে আমাদের সঙ্গে এবং এর আগেও আপনারা পরিচিত হয়েছেন তার সঙ্গে, তার কণ্ঠ কয়েকবার শুনেছেন, তার কিছু চমৎকার এক্সপিরিয়েন্স ছিল যেটা উনি অলরেডি আমাদের সাথে আগে শেয়ার করেছেন। সো আরও কিছু ঘটনা তার রয়ে গেছে যেটা উনি শেয়ার করতে চায় আমাদের সাথে, এবার তার কাছে চলে যাচ্ছি। আর সে হচ্ছে সত্যেন ভাই, রাইট?
Yes.
Okay, সত্যেন ভাই আরো একবার আপনাকে স্বাগত জানাচ্ছি ডরে।
থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে।
তো সত্যেন ভাই, এবারও আমরা শুনেছি যে অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমরা আপনার কাছে যেই ধরনের কিছু চমৎকার ঘটনা পাই, এবারও কিছু ঘটনা হয়তো বা আছে আমরা যেটা শুনেছি। সো আমরা ঘটনার দিকে যেতে চাই। প্রথমে কোন ঘটনাটা শুনবো?
আচ্ছা, প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমাদের বাড়ির পাশে ঘটা, মানে বাড়িতে কোনো কথা না বলে আমি সরাসরি ঘটনাতে বলে যাচ্ছি। তো আমাদের বাড়ির পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে পুরাতন একটা লোক ছিল, রামদাস নাম।
কতদিন আগের ঘটনা বলছেন?
এটা 90-91 এর দিকের ঘটনা। তো ওই রামদাস যেদিন মারা গেল, আমি মানে তার মৃত্যুর পরের যে ঘটনা সেটা বলছি, আগের ঘটনা না।
তো তার মৃত্যুটা কি কোন স্বাভাবিক মৃত্যু ছিল নাকি কোন অস্বাভাবিক মৃত্যু ছিল?
আসলে তার মৃত্যুটা স্বাভাবিকই বলা চলে, ভালো মানুষ হঠাৎ করে মারা গেছে, তো মানে স্বাভাবিক না অস্বাভাবিক এটা আর কি কেউ সেভাবে ঠাউর করে নাই। আর বয়সও অনেক হয়ে গেছিল, এই কারণে আর কি মানুষ মনে করছে স্বাভাবিক ভাবে মারা গেছে। তো যাই হোক, যেদিন মারা গেল সেদিন ছিল শুক্রবার, শুক্রবারে রাত্রে মারা গেছে। শনিবারে সকালে, মানে তখন তো মোবাইল ছিল না, শনিবারে সকালে ওই বিভিন্ন লোক এদিক ওদিক গেছে আত্মীয় স্বজনকে জানাইতে। তো লোকজন আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে। তো উনাকে বাড়ির পশ্চিম পাশে এক জায়গায় গোসল টোসল করায় সন্ধ্যার দিকে নিয়ে গেছে শ্মশানে। তো শ্মশানে যেতে ওই তার সারা জীবন একসাথে চলতো, মানে একটা বন্ধু ছিল আর কি, সারা জীবন একসাথে চলতো, নাম ছিল ফকিরা। উনি ছিল পিছনে আর উনার লাশটা তো সামনে নিয়ে যাচ্ছে প্রায় 100 জনের মতো মানুষ। তো উনি হঠাৎ যেতে যেতে রাস্তার ডান দিকে একটা পুরাতন বাঁশঝাড় ছিল, সে বাঁশঝাড়ের মধ্যে উনি ঢুকে পড়ছে। তো তারও পিছনে আরো
ঢুকে পড়েছে
সে ফকিরা।
আচ্ছা,
মানে ওই বাঁশঝাড়ের মধ্যে ঢুকে খানিক দূর চলে গেছে। তো তার পিছনে আরো কয়েকটা লোক ছিল, তারা দেখছে যে ফকিরা ইয়ের দিকে ওই বাঁশঝাড়ের মধ্যে চলে গেছে,
একাই চলে
যাচ্ছে। হ্যাঁ, সে একাই চলে যাচ্ছে, মানে সে নাকি দেখতে পারছে ওটাই রাস্তা, আর সামনে যে এতগুলো মানুষ সে আর এটা দেখতে পায় নাই, মানুষগুলোকে দেখতে পায় নাই। উনারা পিছন থেকে দৌড়ে আসছে, এসে উনাকে ধরে নিয়ে আসছে বাঁশঝাড় থেকে, বলছে যে কি ব্যাপার, আপনি ওদিকে গেছেন কেন? তো উনি বলছে যে কেন, এটাই তো রাস্তা, আমি তো এই রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি। তো পরে বলছে যে না, উনার মানে কোন একটা প্রবলেম হয়েছে, তো উনাকে আর ছেড়ে যাওয়া ঠিক হবে না, উনাকে হাতে ধরে নিয়ে সবাই গেছে শ্মশানে। মোটামুটি মানে তারা তো বাড়ি থেকে বের হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যার একটু আগে আগে, প্রায় 3 কিলোমিটার গেছে, ততক্ষণে তো সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। তো যাই হোক, যে লোকটা মারা গেছে রামদাস, তার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে কবর দেওয়া হবে, যদিও হিন্দু কিন্তু তাকে কবর দেওয়া হবে,
সে বলে গিয়েছে।
হ্যাঁ, সে বলে গিয়েছে। তো আপনার কয়েকজন লোক কবর খোঁড়ার কাজে নেমে পড়ছে অলরেডি। তো প্রথম যে কবরটা খোঁড়া হলো একদম শেষে, কবর খোঁড়া কমপ্লিট, তো শেষে যে কিছু ঝুরা মাটি থাকে ভিতরে, সেই মাটিটা একজন তুলতে গেছে, ওই মাটিটা তুলছে, হঠাৎ করে কবরের দুই পাশ একদম ভেঙে পড়ে গেছে, মানে কবরের দুই পাড়ই ভেঙে পড়ে গেছে। উনি তো ভিতরে এত ভয় পেয়েছে, এত আতঙ্কিত হয়েছে যে উনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওখান থেকে উঠে গেছে,
কবর খুঁড়ছে,
যে কবরের নিচে মাটিটা তুলছিল আর কি। মানে অবস্থায় এমন হয়েছে যে সে ভয়ে থরথর করে কাঁপতেছে। তো উনাকে 3-4 জন লোক ধরে রাখলো, আর পরে বলতেছে যে যেহেতু কবরটা ভেঙে পড়ছে, তাহলে এখানে আর তাকে কবর দেওয়া যায় কেমনে। তো পাশ থেকে একটা কলা গাছ, মানে ছোট্ট একটা কলা গাছ কেটে নিয়ে এসে ওটা মাটি চাপা দেওয়া হলো, কবরটা ভরাট করা হলো। আমরা শুনছি নাকি খালি কবর কখনো ভরাট করতে হয় না।
আচ্ছা,
তো যাই হোক, একে একে তিনটা কবর একই অবস্থা, বারবার পার ভেঙে পড়ে। এর মধ্যে কিছু কিছু লোক বলতেছে যে একে একে তিনটা কবর যেহেতু এরকম ভেঙে পড়ছে, তাহলে তাকে আর মাটি দেওয়ার দরকার নাই, তাকে আমরা আবার চিতা সাজা তাকে পোড়ায় ফেলি। তো এর মধ্যে আবার কিছু কিছু লোক বলতেছে যে না, যেহেতু লোকটা শেষ ইচ্ছা ছিল, হ্যাঁ, যেহেতু সে বলে গেছে তাকে কবর দেওয়ার জন্য, দেখি আর একটা কবর খুঁড়ে দেখি কি হয়। তো যাই হোক, 4 নম্বর কবরটা খোঁড়া হলো, কবরটা ভালোভাবে খোঁড়া হয়েছে, তাকে মাটিও দেওয়া হয়েছে। তখন তাকে যে মাটি দেওয়া শেষ হয়েছে, তখন রাত্রি প্রায় 12টা বেজে গেছে, 12টার কাছাকাছি, সেই শ্মশানের মধ্যে মাটি দেওয়া শেষ। ওখান থেকে সবাই ফিরে আসবে বাড়ির দিকে, প্রায় আধা ঘন্টার মতো হাঁটছে সবাই, এই 100 জনের উপরে মানুষ। হাঁটার পরে সবাই অবাক হয়ে গেছে যে আমরা তো এই শ্মশানে সেই আবার কবরের কাছে এসে উপস্থিত, যেখান থেকে হাঁটা শুরু করছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে আবার এসে উপস্থিত। সবাই তো অবাক, কি ব্যাপার, এমন হলো কেন? তো 100 জনের মধ্যে কি কেউই রাস্তা চিনবে না? আবার হাঁটা শুরু করলো, দ্বিতীয়বার আবার সেই এক জায়গায় যা উপস্থিত। তখন ওটাকে বলে ডাইন বিদ্যা আর কি, যে মানে ভৌতিক ব্যাপারগুলো নিয়ে যে বিদ্যাটা চর্চা করে। তো ডাইন বিদ্যা জানত, দুজন লোক ছিল এর মধ্যে। তো সেই দুজনের একজন বলতেছে যে ব্যাপারটা কি আমি একটু দেখে নেই। তো উনি চোখ বন্ধ করে বসছে, মানে হঠাৎ উনি অদ্ভুত ভাবে হাত পা নাড়াচাড়া শুরু করে দিছে আর কেমন একটা আওয়াজ করতেছে। তো ওই যে আরেকজন দ্বিতীয় জন যিনি ছিলেন উনিও এই বিদ্যাটা জানতেন, তো উনি পরে বলতেছে যে কেউ ভয় পায়েন না, দাঁড়ান আমি ব্যাপারটা দেখতেছি। পরে এসে ওনাকে প্রশ্ন করছে, থামেন থামেন আপনি, থামেন আপনি কে? তখন মানে উনার ওই যে লোকটা হাত পা নাড়াচাড়া করতেছিল তার কণ্ঠস্বর অলরেডি চেঞ্জ হয়ে গেছে, সে বলতেছে আমি রামদাস। তো পরে বলতেছে
মানে যাকে,
হ্যাঁ যাকে কবর দেওয়া হলো, বলতেছে মানে তার পরিচয় বলতেছে। তো পরে বলতেছে অদ্ভুত ব্যাপার, কেন আপনি এরকম মানে আমাদের বারবার তার মানে আপনি এতক্ষণ আমাদের পথ হারায় রাখছিলেন, তো এরকম আমাদেরকে এরকম করছেন কেন? তো পরে মানে সেই লোকটা বলতেছে যে এতদিন আমার সঙ্গে কেউ না কেউ ছিল, আজকে তোরা আমাকে একা রেখে কোথায় যাস, আমার একজন সঙ্গী দিয়ে
যার উপর ভর করে।
হ্যাঁ হ্যাঁ যার উপর, হ্যাঁ মানে তার কিন্তু অলরেডি কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে, অদ্ভুত কণ্ঠে সে বলতেছে যে আমাকে একজন সঙ্গী দিয়ে যা। তো তার তো সারা জীবনের সঙ্গী ছিল সেই লোকটা ফকিরা, সে তো ভয় পেয়ে গেছে, সে মানে এমন ভয় পাইছে যে সে আর দাঁড়াতে পারতেছে না, বসে পড়ছে। তো সবাই আর কি ওকে সান্ত্বনা দিচ্ছে যে আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনি চিন্তা করেন না। তো পরে বলতেছে মানে ওনাকে মানে যেভাবে কাকুতি মিনতি করা দরকার, ওই লোকের গায়ে থাকা যে রামদাস তাকে যেভাবে কাকুতি মিনতি করা দরকার কাকুতি মিনতি করছে, করে পরে বলছে মানে অনেক মাপ টাপ নিয়ে পরে ওখান থেকে আসা শুরু করছে। তো সবাই বাড়িতে আসছে, বাড়িতে যখন আসছে তখন রাত্রি প্রায় 3টার কাছাকাছি বাজে, সারা রাত্রি কিন্তু এভাবে চলে গেছে। তো যাই হোক, সেদিনের পর থেকে শুরু করে আপনার প্রায় 4 মাস পর্যন্ত বাড়ির পশ্চিম পাশে উনাকে যেখানে গোসল করাইছিল শেষ গোসলটা, ওইখানে প্রতিদিন কেউ না কেউ উনাকে দাঁড়ায় থাকতে দেখে রামদাসকে।
কখন?
সেটা রাত্রে, মানে মোটামুটি রাত্রে 10টার পর থেকেই। মানে যদি আপনার 2-3-4 জনও যদি বাইরে বের হয় দেখে যে ওখানে সবাই দেখতে পায়, কি চাঁদনি রাত কি অন্ধকার রাত সবাই দেখতে পায় ওখানে রামদাস দাঁড়ায় আছে। এখন ভয়ে কেউ যায় না, মানে এইভাবে তো সবার মাঝে কথাটা প্রচার হয়ে গেছে। এখন কেউ বলে আমি কালকে রাতে দেখছি, কেউ বলে আমিও কালকে রাতে দেখছি, কেউ বলে আমি পরশুদিন রাতে দেখছি, এইভাবে আর কি বিষয়টা মানে ছড়ায় পড়লো। তো প্রায় 4 মাস পর তার সেই সারা জীবনের সহযাত্রী ফকিরা বেচারা মারা গেল,
যে বন্ধু রামদাসের কবর দেওয়ার সময় সাথে ছিল।
হ্যাঁ, এবং ওই যে লোকটা যে পথহারা হয়ে গিয়েছিল সেই লোকটা প্রায় 4 মাস পরে মারা গেল,
হুট করে
মারা গেল। মারা যাওয়ার পরে ওই তার যে 13 দিনের দিন শ্রাদ্ধ হলো, সেই শ্রাদ্ধ পর্যন্ত ওই রামদাসকে ওইখানে দাঁড়ায় থাকতে দেখছে কেউ কেউ, নাকি ফকিরা কেউ দেখছে, মানে দুইজন কেউ দেখছে। হ্যাঁ, ওই গোসল করানোর জায়গায় ওকেও কিন্তু ওই এক জায়গায় গোসল করানো হয়েছিল। তো কেউ কেউ নাকি দুইজনকে দেখছে, কেউ কেউ একজনকে দেখছে। তো যেদিন ওই ফকিরা শ্রাদ্ধ হলো, শ্রাদ্ধর পর দিন থেকে তাদেরকে আর ওখানে দেখা যায় নাই।
তো এই হচ্ছে আপনার প্রথম?
এই হচ্ছে আমার প্রথম গল্প।
এর আগেও আমি বলেছি ডরে বেশ কয়েকবার যে এরকম কিছু ঘটনা আমার নিজেরও একটা এক্সপিরিয়েন্স ছিল, আমি একটা পরিচিত সারাউন্ডিংস এর মধ্যে আমি দেখেছিলাম এরকম একটা ঘটনা যে কাছের কেউ মারা যাওয়ার, একটা ব্যাচের বা বন্ধুদের ব্যাচের একটা কেউ মারা যাওয়ার পরপরই এরকম কিছু ঘটনা আমি জানি বা দেখেছি যে ঠিক ওই সার্কেলটার কয়েকজন মানুষ খুব রিসেন্ট টাইমের মধ্যে
মারা যায়।
তো আমি জানি না এটার মধ্যে কোনো কানেকশন আছে কি নেই, এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি। তো যাই হোক সত্যেন ভাই, আপনার প্রথম ঘটনাটা আমরা শুনলাম। সো এবার আর কোন ঘটনা নিশ্চয়ই আছে?
হ্যাঁ, আর
আমরা পরের ঘটনায় যাই।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, আমরা ফিরবো ঠিক 4 মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে, তারা হচ্ছেন হৃদয়, সোহান এবং সত্যেন। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক 4 মিনিট পর। ডর
89.2
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি দলে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সুমন ও রেহান রয়েছে অন দ্য স্পট থেকে এবং লোভান রয়েছে সাউন্ডে। আজকের পর্বটি ধারণ করা হয়েছে যে কয়জন বন্ধুকে নিয়ে, তারা হচ্ছেন হৃদয়, সোহান এবং সত্যেন। নিজের জীবনের অতিভৌতিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল।
এখন যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা আমাদের গ্রামে একটা পশু চিকিৎসক আছে, মানে নাম হচ্ছে শফিকুল ইসলাম, কিন্তু শফিজ ডাক্তার নামে সবাই চেনে। তার তার মুখ থেকে শোনা এবং তার সাথে ঘটা একটা ঘটনা,
প্লিজ ঘটনাটা শুনি তাহলে।
ওকে, উনি একদিন, মানে একদিন বলতে যে এখন যে ধীরে ধীরে গরম পড়ছে, এরকম শীত পড়ার আগে যে গরমটা ধীরে ধীরে কমতে থাকে তখনকার ঘটনা, খুব বেশি দিন না। তো উনি যাচ্ছে দক্ষিণে, আমাদের বাড়ি থেকে দক্ষিণে প্রায় 3 কিলো দূরে একটা গ্রাম আছে কোনাগাতি নাম, সেই গ্রামে যাচ্ছে। তারপরে খাটিয়ামারি নামে একটা জায়গা আছে, ওখান থেকে কোনাগাতি যেতে মাঝখানে 0.5 কিলোমিটারের বেশি একদম ফাঁকা এলাকা, মানে ওখানে কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই। তো ওই মাঝখানে রাস্তার পাশে একটা শিমুল গাছ আছে, তো মানে উনি বাইসাইকেল চালায় গেছে, উনি আবার মানে প্রায় সবসময় সাদা শার্ট আর হচ্ছে কালো প্যান্ট পরে থাকে।
আচ্ছা,
তো বাইসাইকেল চালায় গেছে, যেতে তো ঘেমে গেছে, তো ঠিক ওই শিমুল গাছটার নিচে যায় উনি সাইকেলটা স্ট্যান্ড করছে, করে ওখানে দাঁড়াইছে। দাঁড়ালে হঠাৎ দেখে যে ওনার গায়ের উপর পানি পড়ছে, মানে গাছের থেকে পানি পড়ছে।
তো উনি
দুপুরের দিকে, একদম দুপুরে, হ্যাঁ, তো উনি উপর দিকে তাকাইছে, তাকায় দেখতেছে যে একটা মহিলা একটা বাচ্চাকে ওই শিমুল গাছের ডালে বসে দুধ খাওয়াচ্ছে। তো বলতেছে যে কি ব্যাপার, শিমুল গাছের ডালে তো কাঁটা থাকে, তো মহিলা বসলো কেমনে আর ওইখানে বসে দুধ খাওয়াচ্ছে, এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো? তো পরে উনি বলছে, এই মানে আমাদের আর কি এলাকার ভাষাতে বলছে ব্যাকুল মহিলা, নামো। তো মহিলা কিছু বলে নাই, না বললে বুঝতে পারছে যে ওই বাচ্চাটা পেচ্ছাপ করে তার সাদা শার্ট নষ্ট করছে। তো উনি চলে যাচ্ছে, ওখান থেকে চলে যাচ্ছে আর বলতেছে এখানে দাঁড়াবই না। তো কিছু দূর যাওয়ার পরে নাকি ওই মহিলা ডাক দিছে যে দাঁড়া, তুই না আমাদেরকে নামতে বললি, তুই সাথে নিয়ে যাবি না? তখন উনি আবার কি করছে, গাছের দিকে তাকাইছে, তাকায় দেখতেছে যে ওই মহিলা হাওয়ায় ভাসতে ভাসতে উপরের ডালে চলে যাচ্ছে। তুই তো থ মেরে গেছে, এই মানে চোখের পলক না ফেলতে ফেলতে উনি দেখতেছে যে তার যে কোলে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটাকে ওই মহিলা চাবায় খাচ্ছে। এটা দেখে তো উনি মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে উনি নড়তে সরতে কিছু করতে পারতেছে না, মানে একদম শকড হয়ে গেছে। তো তারপর মানে একটু পরে সম্বিত ফিরে পেয়ে উনি ওখান থেকে দৌড় দিছে, দৌড় দিলে অনেক দূর যাওয়ার পরে আপনার ওই গ্রামটা পাবে পাবে। এমন সময়ে কিছু লোক ছিল কৃষক, আশেপাশে কাজ করছিল, তারা দেখতেছে যে এরকম সে ডাক্তার সাহেব দৌড়ে আসতেছে। তো পরে ওনারা ডাক দিছে, ডাক্তার সাহেব এভাবে দৌড়ান কেন, কি হয়েছে? তো পরে বলতেছে যে না কিছু না, আমি একটু কোনাগাতি যাব চিকিৎসা করতে। পরে যাই হোক, ওখানে গেছে, যে চিকিৎসা টিকিৎসা করার পরে ওই বাড়ির লোককে বলতেছে যে এই রাস্তা ছাড়া যেহেতু দ্বিতীয় কোনো রাস্তা নাই আর এই রাস্তা দিয়ে আমি একা যেতেও পারবো না, আপনারা এক কাজ করেন, আপনারা 3-4 জন মিলে আমাকে ওই শিমুল গাছটা পার করে দিয়ে আসেন, আমি একা ওখান দিয়ে যেতে পারবো না। এই হচ্ছে ঘটনা।
কিন্তু এরপরে কি আর ওনার কিছু হয়েছিল?
না, তারপরে আর তার কিছু হয়নি,
তাকে জাস্ট ভয় ভয় দেখাচ্ছে, মানে কোনো ক্ষতি আর
না, তার কোনো ক্ষতি হয় নাই।
আলটিমেটলি একটা ক্ষতি তো হয়েছেই।
বল, আমি আগে একবার বলেছিলাম যে সামটাইমস দে ওয়ার্ক অ্যাজ, মানে কি বলবো, যে ভয়টাকে তারা কিন্তু উল্টা ভাবে কাজে লাগায়, মানে ভয় দেখিয়ে তাদের নিজের যে ভয়টা তারা পেয়েছে অপোজিট সাইডটাকে ভয় দেখিয়ে ওখান থেকে সরাতে চায়। যেমন একজন আমাকে একদিন বলেছিল যে এটা সবই সিচুয়েশনের ব্যাপার, এমন একটা পরিস্থিতিতে যদি হঠাৎ করে এমন একটা অশরীরী কিছু, এমন একটা কিছু করছিল যেটা তুই নিতে পারবি না, তখন কিন্তু তোর সামনে সে অন্যরূপে এসে দাঁড়াবে এবং দাঁড়িয়ে হয় তোকে ভয় দেখিয়ে ওখান থেকে সরাবে। এখন সেই ভয় দেখে কেউ যদি হার্ট অ্যাটাক করে সেই ক্ষেত্রে কিন্তু ওই ভয়টাই মৃত্যুর জন্য দায়ী
হয়। তো ওকে সত্যেন ভাই, দুটো ঘটনা আমরা শুনলাম আপনার কাছ থেকে, আর কোন ধরনের এক্সপিরিয়েন্স কি আছে?
হ্যাঁ, আরো আছে, আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো,
প্লিজ আমরা শুনি তাহলে।
সেটা হচ্ছে আমার বাবা একদিন গেছিল হচ্ছে সিরাজগঞ্জ শহরে, এখন এক কাজে গেছে, আর তখন তো যোগাযোগ ব্যবস্থা খুব ভালো ছিল না, প্রায় অর্ধেকের বেশি রাস্তা হেঁটে যাতায়াত করতে হতো। তো উনি শহরে গেছে, বাড়িতে মা আছে বা আমার যে ভাই বোন আছে ছোট ছোট ছিল, তো বাবা আর কি মানে রাতে যেখানে যায় বাবা কোথাও রাত পরবাস করে না, চলে আসে। তো আসতেছে আসতে আসতে মানে আমাদের ওই ইসামতি নদীটা পার হতে হয়, তো ইসামতি নদীর ধারে বাবা এসে, বাবার প্রচুর সিগারেট খাওয়ার অভ্যেস ছিল, তো ওখানে এক জায়গায় বসে সিগারেট জ্বালাইছে। তো হঠাৎ উনি আবিষ্কার করলেন যে উনির বাম পাশে কেউ একজন শুয়ে আছে নদীর একদম কিনারে,
মানে ঠিক পানি যেখানে এসে শেষ হয়,
হ্যাঁ যেখানে এসে বাড়ি খায়। তো উনি বলতেছে যে আশ্চর্য, লোকটা এভাবে শুয়ে আছে, তো যদি একদিকে মানে ওইদিকে যদি কাত ঘোরে তাহলে তো সে পড়ে যেতে পারে। তো বাবা ডাকছে, মানে উনাকে ডাকছে যে ভাই আপনি ওঠেন, আপনি এভাবে শুয়ে আছেন কেন, আপনি তো পড়ে যাবেন, আর ঘুমের তালে পড়লে তো আপনি মারা যাবেন। তো মানে সে কোনো সারা শব্দ দেয়নি। পরে বাবা কি করছে, ওই সিগারেটটা খেয়ে আর একটা সিগারেট জ্বালাইছে, জ্বালায় ওখান থেকে চলে আসছে। তো আসতে আসতে বাবা যখন আসে তখন ওই কিনার দিয়ে মানে সেই লোকটাকে খেয়াল করতেছে যে লোকটা কিভাবে পড়ে যাবে নাকি। তো বাবা যখন আসে তখন দেখতেছে যে ধীরে ধীরে লোকটা লম্বা হতে হতে মানে বাবার কাছ পর্যন্ত চলে আসছে। তখন বাবা দেখে তো ভয় পেয়ে গেছে, আশ্চর্য, এত লম্বা লোক তো কখনোই হতে পারে না, আর একজন মানুষ শুয়ে আছে সে লম্বা হয় কি করে। তখন বাবা ওখান থেকে দৌড় দিছে, সিগারেটটা ফেলে নাই। আমরা প্রায় শুনি যে হাতে আগুন থাকলে নাকি এ ধরনের কোনো কিছু অ্যাটাক করে না,
ইত্যাদি থাকলে নাকি।
হ্যাঁ, তো পরে বাবার সিগারেটটা ফালায় নাই, না ফালায় ওই অবস্থা সিগারেট এভাবে ধরে নিয়ে দৌড় দিছে ওখান থেকে। তো যাই হোক, ওখান থেকে আসছে, আসার পরে আপনার আরেক জায়গায় একটা বিল আছে, মানে ওই রাস্তাতে আসতেছে, আসতে আসতে ওই বিলটা পার হতে হবে আমাদের বাড়িতে পৌঁছতে হলে। তো ওই বিলের কাছে যায় অনেক পানি ছিল, প্রায় হাঁটু পানির উপরে পানি ছিল। তো বাবা আসতেছে পানির মধ্যে দিয়ে, হাঁটু পানির উপরে যেহেতু এটা তো আর পার হতে মানে খুব কষ্ট হবে না। তো উনি আসতেছে আসতে আসতে এত বারবার দেখতেছে মানে পায়ের নিচে মানে কি যেন বাজে। তো মনে করছে অনেক সময় কলা গাছের যে গোড়াটা এরকম তো হয়,
কাটা অবস্থায় থাকে,
হ্যাঁ কাটা অবস্থায় কলা গাছের গোড়া, আর ওর যে চুলের মতো বাজে এটা হয়তো যে মানে ওর যে শিকড়, কলা গাছের যে শিকড় এটা তো পানিতে পৌঁছে চুলের মতোই লাগে। তো এটাই মনে করছে, করে বাবা তো আসতেছে, আস্তে আস্তে কিছু দূর আসে দেখে যে বারবার সেটা শুধু মানে দুই পায়ের মাঝখানে ঘোরে, মানে দুই পায়ের মাঝখানে এসে বাড়ি খায়। তো বাবা কি করছে মানে কাছাকাছি এসে কি ওটা দেখার জন্য এরকম পা দিয়ে ওটা উপরে তুলছে, মানে ফুটবলের মতো কিক করে উপরে তুলছে। তোলার পরে দেখে যে একটা কাটা মাথা, আর মাথাটা হাসছে তাকে দেখে,
মাথাটা হাসছে
হাসছে। এবং বাবা, আমার বাবা কিন্তু প্রচন্ড সাহসী ছিল, এমনকি আমাদের এলাকায় আপনি আগে একবার আসছিলেন তখন মানে কারো সাথে কথা বলাতে পারি নাই, এরপরে যদি কোনোদিন নিয়ে যায় তাহলে শুনবেন যে আমার বাবার মতো সাহসী মনে হয় ওই এলাকার মধ্যে আর একজনও ছিল না।
আচ্ছা, উনি এই সিচুয়েশনে কি করলেন?
পরে উনি উঠছে, উঠে আপনার মানে খুব জোরে ওখান থেকে হাঁটা শুরু করছে। ওই জায়গা থেকে আমাদের বাড়িতে হেঁটে আসতে আপনার সর্বোচ্চ 7-8 মিনিট সময় লাগবে। উনি আধা ঘন্টার বেশি হয়ে গেছে হাঁটতেছে কিন্তু বাড়ি খুঁজে পায় না। পরে হাঁটতে 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 এক জায়গায় গেছে, যায় সেরে দেখতেছে এক বাড়িতে মানে অপরিচিত কাশির আওয়াজ। তো বাবা ওখান থেকে ডাক দিছে যে এই বাড়ি এলাকায় আছে নাকি। তো বাড়ি থেকে লোক ভিতর থেকে জিজ্ঞেস করছে কে, আপনার বাড়ি কোথায়? তো বলতেছে আমার বাড়ি অমুক জায়গায়, গ্রামের নাম বলছে। তো বলতেছে আপনি এখানে? তো বলতেছে আসলে কিভাবে যেন পথ হারায় এসে পড়ছি আমি, মানে এটা কোন গ্রাম আমি নিজে চিনতেছি না। তুই আর বলছে যে এটা জয়লা, গ্রামের নাম জয়লা।
যাওয়ার কথা ছিল কোথায়?
উনার যাওয়ার কথা ছিল মহীশুরা।
সেটা কত দূর ওখান থেকে?
ওই যে সে যে বিলটা, বিলটা পার হলে তো মহীশুরা, মানে বললাম যে 7-8 মিনিট লাগবে যেতে। সেখান থেকে উনি মনে করেন মানে এক ঘন্টার বেশি হয়ে গেছে হাঁটছে, মানে আধা ঘন্টার বেশি হয়ে গেছে হাঁটছে, হাঁটে হাঁটে উনি অত দূরে চলে গেছে।
তারপর
তো পরে বলতেছে যে আপনি এখানে কেন, কিভাবে আসলেন? তো বলতেছে যে সবই বলবো, আপনি আমাকে একটু হেল্প করেন, সেটা হচ্ছে আমাকে কিছু পাট কাঠি দেন যাতে আমি আগুনটা জ্বালায় নিয়ে যেতে পারি। তো পরে ওখান থেকে পাট কাঠি নিয়ে পরে বাবা বাড়িতে আসছে।
ওয়েল, আরো একটা এমন ঘটনা শুনলাম আজকে, কাটা মাথা নিয়ে আমরা
দুটো মনে হয়
রাইট
অলমোস্ট প্রায় দুটোর মতো ঘটনা পেয়েছি।
ওয়েল, অসাধারণ কিছু ঘটনা তো আমরা শুনতেই থাকি সত্যেন ভাইয়ের কাছে। সত্যেন ভাই, আরো কিছু কি আপনার বলার আছে?
হ্যাঁ, একটা
বলছিলেন আমাদেরকে আগের একটা ঘটনার কথা প্লাস
আগের একটা ঘটনা বলতে হয়েছে, আপনাদের কিছুদিন আগে একটা হসপিটালে নিয়ে গেছিলাম আমার
গ্রামে,
ডাক্তারকে যেখানে একটা রুমের ভিতরে অ্যাটাক করা হয়েছে, তারপরে সে চলে গিয়েছিল এবং যাওয়ার কিছুদিন পরেই সে
মৃত্যুবরণ করে। সেই হসপিটালের আর একটা ঘটনা, মানে তারপরে ঘটা আর কি, সে ডাক্তারটা যে মারা গেল তারপরে ঘটা,
সেই ঘটনাটা শেষ হয়নি সুমন,
না বলতে পারেন সেটার সেকেন্ড পার্ট আর কি,
শুনি একটু।
ওকে, ওই ডাক্তারটার পরিবর্তে আর একটা ডাক্তার আসছে এখানে থাকতে, সাধারণ যে একজন ডাক্তার চলে গেছে বা সে মারা গেছে আর একজনকে এখানে শিফট করবে, এটাই স্বাভাবিক। তো সেই ডাক্তারকে আনছিল আর একটু দূরে থেকে, নওগাঁ থেকে। তো নওগাঁ থেকে যেহেতু অনেক দূরে, এত দূর তো আর যাতায়াত করে অফিস করা সম্ভব না, তো উনিও বাধ্য এখানেই থাকতে হয়েছিল তাকে। মানে উনিও কিন্তু সেরকমই ছিলেন, মানে শিক্ষিত মানুষ, তো তো শিক্ষিত মানুষ নাকি ভূত পেতে বিশ্বাস করে না, এটা এটা কুসংস্কার, এটা বিশ্বাস করলে নাকি মানে তাদের মানে প্রেস্টিজটা থাকে না, এরকম আর কি তার ধারণা ছিল। তো যাই হোক, উনি থাকতেছে, প্রথম দিন থাকছে, দ্বিতীয় দিনের ঘটনা, দ্বিতীয় দিনে উনি দেখতেছে যে যে রুম থেকে ওষুধগুলো বিতরণ করা হয় সে রুমে আপনি কিসের ঠাকঠুক ঠাকঠুক ঢনঢন আওয়াজ, মানে ওই যে সরকারি ওষুধ তো এরকম ইয়ার মধ্যে ওই বয়ামের মধ্যে, মানে বয়ামত স্টিলের যে এরকম মগটা থাকে মগের মধ্যে, এখান থেকে ওষুধগুলি বিতরণ করে। তো উনি দেখতেছে যে এরকম মানে সেই মগের গায়ে গায়ে লাগার যে একটা ঠন ঠন আওয়াজ, মানে নানান রকম আওয়াজ রুমটার ভিতরে। তো উনি কি করছে, জানালা খুলে দেখতে গেছে যে আসলে ব্যাপারটা কি, তো কিছু দেখতে পায় নাই। আচ্ছা, উনি আবার জানালা বন্ধ করছে, কিন্তু সারা রাত এরকম চলছে, এই আওয়াজগুলো চলছে, উনি ঠিক মতো ঘুমাইতেও পারে নাই। যাই হোক, পরের দিন আবার অফিস করছে, অফিস করে পরের দিন আবার একজনকে জিজ্ঞেস করছে অলরেডি, এবং তাকে বলছে যে আমি যে তোমাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, বাইরে কাউকে বলো না। মানে উনি লজ্জা পাইতো যে বাইরে বললে হয়তো মানুষ
সে ভীতু,
হ্যাঁ মানুষ কি নাকি বলবে, এই জন্য আর কি মানে উনি বলে দিছে যে আমি যে তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কাউকে বলো না। তো বলছে আচ্ছা ঠিক আছে। তো যাক, ওই দিন রাত্রে, মানে আগের দিন তো এই ঘটনা ঘটছে, পরের দিন যাকে জিজ্ঞেস করছে ঠিক সেদিন রাত্রেই ওই ডাক্তারটা আবার এরকম আওয়াজ শুনছে, এবং তখন শুনতেছে যে ওই যে জানালায় দাঁড়ায় রোগীরা ওষুধ নেয় সেখানেও মানে কিছু লোকের সমাগম শোনা যায়। তো উনি আবার ওই সময় কি করছে, সাহস করে ওদিকে টর্চ মারছে। টর্চ মারার পরে দেখতেছে যে সেই ডাক্তার, যে ডাক্তারটা মারা গেছে, সেই ডাক্তার ওইখানে ওষুধ দিচ্ছে আর রোগী আছে, আপনার কারো চোখ কপালে রাখা, কারো মানে গালের এক সাইড নাই, দাঁতগুলো শুধু বের হয়ে আছে, কারো হাত নাই, কারো মাথাই নাই, এরকম রোগী এসে ওনার কাছ থেকে ওষুধ নিচ্ছে আর উনি এখান থেকে ওষুধগুলো দিচ্ছে সেই ডাক্তার।
উনি কি জানতেন এখানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, ডাক্তার মারা গেছেন আর কিছু?
উনি জানতেন যে এখানে ভয় আছে, এবং এখানে ভয় পেয়ে যে ডাক্তারটা মারা গেছে এটা উনি জানতেন কিনা জানি না, কিন্তু উনি জানতেন যে এখানে একজন ডাক্তার ছিল, সে বাড়িতে যা মারা গেছে এটা উনি জানতেন, কিন্তু এখানে ভয় পেয়ে যে মারা গেছে স্পেসিফিক এটাই, এটা উনি জানতেন কিনা আমি জানি না।
সুমন, তোর কি মনে হয় যে আসলে কি ঘটনাটা ঘটেছে, নাকি ওই ভয় ভিতরে দানা বেঁধে উনি এরকম একটা কিছু দেখেছেন?
যেহেতু উনি বলছে যে আসলে জানে না আসলে এখানে একজন মারা গেছিল কিনা, তবে ওই ভয় যদি দানা বেঁধে হয়ে থাকে, কারণ সে তো ভয়কে এগুলোতে বিশ্বাসই করে না, ভয়টাকে দূর করেই এখানে থাকার জন্য কিন্তু এসেছে।
মানে একটা ব্যাপার এটাও সত্যি যে যারা অতিরিক্ত ডিনাই করে কোনো কিছু, তারা অ্যাকচুয়ালি ওই জিনিসটা ভেতরে আছে বলেই করে। যারা খুব বেশি বলে যে না আমি একেবারেই বিশ্বাস করি না, তাদের মনের ভিতরে বিশ্বাস এবং ভয় দুটোই আছে বলেই
ওটা অবিশ্বাস, নিজেকে আসলে মানে সান্ত্বনা দেয়া, বারবার বলে নিজে নিজেকে বোঝানো, আমি বিশ্বাস করি না।
তো আমি জানি না, মানে কারণ ঘটনাটা যেটা মাত্র সত্যেন ভাই যেটা বললেন, আমার ধারণা ঘটনাটা এই পর্যন্তই।
হ্যাঁ, এই পর্যন্তই। মানে পরের দিন থেকে আর উনি ওখানে থাকে নাই, পাশে একটা বাড়িতে থাকতো, পরের মাস থেকে উনি অন্য জায়গায় শিফট হয়ে গেছেন।
তবে ডট যারা শুনে যে এর আগে ওই ক্লিনিকটার পুরো বর্ণনা কিন্তু আপনারা শুনেছেন, আমরা কোন একটা এপিসোড ধারণ করেছিলাম বগুড়ার ওই একটা গ্রামের ওই ক্লিনিকটাতে গিয়ে, এবং আমরা বলেছিলাম তখন ক্লিনিকটা আসলে দেখতে কিরকম এবং এর এনভায়রনমেন্টটা, তো সব মিলিয়ে একটা ভয়ঙ্কর জায়গায় ছিল ওটা। এবং ওখানে আরো একটা ঘটনা আজকে আমরা শুনলাম, যেটা আমরা প্রথমে এই ঘটনাটার কথা জানা ছিল না। তো অনেক ধন্যবাদ সত্যেন ভাই,
ধন্যবাদ।
আরো একবার আপনার কাছ থেকে আমরা অনেক হরর কিছু ঘটনা শুনলাম।
রাইট রাইট, থ্যাংক ইউ সত্যেন ভাই আমাদের সাথে জয়েন করার জন্য।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। যারা ডর শুনছেন, বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে,
বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। ডর গভীরে পৌঁছে গেছি আমরা। চার মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, হৃদয়, সোহান এবং সত্যেন। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিশ্র ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892। ডর
ওকে দোস্ত, এখানের প্রত্যেকের ঘটনাই আগে শুনেছি, কিন্তু যতবারই শুনি মানে ঘটনাগুলা মানে আমার কাছে অদ্ভুত লাগে।
অবশ্যই
কিছু ঘটনা তো আসলেই অদ্ভুত, মানে বিশেষ করে সোহান ভাইয়ের কাছ থেকে যেই ধরনের ঘটনা শুনলাম
অসাধারণ। মানে কি বলবো, যে মানে হুমায়ুন আহমেদ বলে না সবসময়, আমার ওনার কথাটাই বারবার মনে পড়ে, ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর কিন্তু সুন্দর, মানে অন্যরকম একটা কেমন যেন একটা ব্যাপার আছে। আর সত্যেন ভাইও যখন বলছিলেন স্পেশালি, আমার ওই কন্টিনিউয়েশনটা খুব আমাকে টানছে, যে আগের যে ডাক্তার ছিল সেই ডাক্তারকেও পরে আবার আরেকজনের দেখতে পাওয়া সেম জায়গায়, ওই একই পোস্টে একই জায়গায়, ইটস অ্যামেজিং ম্যান।
এটা থেকে থাকে, মানে এই ঘটনায় যাওয়ার আগে মানে ছোট্ট করে আমি একটা ঘটনা একটু বলে দিই, তারপরে কিন্তু আমরা যেটা সবাই মানে এতক্ষণ তো আমরা গেস্টদের ঘটনা শুনেছি, এরপর তুই একটা লেকের কথা বলেছিস, আমরা যখন বাজার দিয়ে হাঁটতে হাঁটতে
লাইক
ওই লেকটার কথা কিন্তু বলতে হবে। তো সেই লেকে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা ঘটনা বলি। তুই বললি না যে ওই যে কন্টিনিউ একটা কন্টিনিউশন যে আছে, ইন্ডিয়াতে হরিয়ানাতে একটা মানে ফোর্ট আছে, মানে প্রায় কয়েকশো বছরের পুরনো।
আচ্ছা,
ফোর্টটার নাম আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, ফোর্টটার নাম বেশ বিখ্যাত একটা ফোর্ট, এটা নিয়ে অনেক ইনভেস্টিগেশন,
মোগলদেরই
হয়তো বা ছিল। সো ওই ফোর্টটাতে ঘটনা হচ্ছে কি, এখনো পর্যন্ত এসে মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটির চলে বলেই বিশ্বাস করে সবাই।
আচ্ছা,
এবং এটার প্রমাণ হচ্ছে মনে কর যে এখনো পর্যন্ত ওই ফোর্টটাতে সন্ধ্যার পরে আর কাউকে থাকতে দেয় না। সন্ধ্যার পরে মিন্স সূর্য ডুবার সাথে সাথে ওই জায়গা খালি হয়ে যায়,
ব্ল্যাঙ্ক
ব্ল্যাঙ্ক, এবং এটা তালা লাগিয়ে দেওয়া হবে সরকারিভাবে। আর হচ্ছে যারা ওখানকার লোকাল রয়েছে, যারা বাইরে থেকেও যায়, ওরা সূর্য ডুবতে দেরি ওই জায়গা লিভ করতে কোন ধরনের দেরি করে না। তো ওইটা হয়েছে কি, কিছুদিন আগে একটা নিউজ টিম গিয়েছিল ওখানে, মানে এটা স্টোরিটা রিভিল করার জন্য কভার করতে গিয়েছিল। তো ওরা রাতের বেলা প্রায় বারোটা একটা পর্যন্ত ওখানে ছিল, তো এবং ওরা একটা টিম নিয়ে গিয়েছিল। টিমের মধ্যে হচ্ছে একজন সায়েন্টিস্ট ছিল, মনোবিজ্ঞানী ছিল, তারপরে হচ্ছে একজন পুরোহিত ছিল,
মানে প্রত্যেক মানে তারা সাইকোলজিক্যাল সাইড, মানে সাইকোলজিক্যাল সাইড, রিলিজিয়াস সাইড, সব দিক থেকে তারা প্রোটেকশন নিয়ে গেছে,
প্রোটেকশন নিয়ে গেছে,
বা সব পার্সপেক্টিভ ধরার জন্য তারা নিয়ে গেছে।
যেহেতু নিউজ মানে এমনিতেই তো আর নিউজ প্রচার করা হয়,
খুবই ভালো লাগলো ব্যাপারটা।
তো তারা আবার যারা সায়েন্টিস্টরা গেছে, তারা হচ্ছে বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ এনার্জি মানে পরিমাপ করার জন্য কিছু ইকুইপমেন্ট নিয়ে গেছে। তো দুজন দুটো, একজন জার্মানির তৈরি একটা ইকুইপমেন্ট নিয়ে গেছে, যেটা স্কেল এনার্জি মাপার।
আচ্ছা,
আরেকজনেরটা হচ্ছে মানে ইন্ডিকেট করতে পারে নেগেটিভ এনার্জিটা কোথা থেকে, কোন দিক থেকে আসছে।
আচ্ছা,
তো ওরা ফোর্টে ঢোকার পরপরই যেটা দেখতে পেয়েছে, ওনাদের স্কেলগুলোতে ওনারা প্রমাণ পেয়েছে যে কিছু আছে, এবং
রেটিং
চেঞ্জ হয়েছে, এবং যে ইন্ডিকেট করার যে মেশিনগুলো আছে ওগুলো ইন্ডিকেট করছে যে এই দিকে অ্যাক্টিভিটিস নেগেটিভ এনার্জিটা ওই দিকে টানছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যার হাতে ওই মেশিনটা ছিল, যে নেগেটিভ এনার্জিটা কোন দিকে আছে দেখানোর জন্য, সে কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে গেছে ফোর্টে ঢোকার। তারপরে হচ্ছে টিমের আরো একজন মেম্বার অসুস্থ হয়ে গেছে, এইভাবে করে প্রায় তিনজন মেম্বার অসুস্থ হয়ে যায়। আলটিমেটলি তারা পুরো মানে ঘটনাটাকে একটু সংক্ষিপ্ত করে খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে আসে। তো সায়েন্টিস্ট যিনি ছিল উনি বলেছে যে ওনারা অনেক নেগেটিভ অ্যাক্টিভিটির মানে অস্তিত্ব পেয়েছে, কিন্তু নেগেটিভ অ্যাক্টিভিটিটারও সাইন্টিফিক কোন ব্যাখ্যা থাকতে পারে।
আচ্ছা,
নেগেটিভ এনার্জির তো যে কোনো উৎপত্তি স্থল থাকতে পারে,
অবশ্যই।
তো তারা এখনো পর্যন্ত সায়েন্টিস্টরা কোনো মতামত দেয়নি, তারা বলেছে এটা আমার ইনভেস্টিগেশনের আওতায় আছে। আমরা অদ্ভুত কিছু একটা পেয়েছি, কিন্তু এটা কেন অদ্ভুত এখন আমরা
unexplainable
রাইট।
এখন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, সুমন আই ডোন্ট নো তুই এই ব্যাপারটা নিয়ে কতটুকু রিসার্চ করেছিস, একটা কোশ্চেন আমার মাথায় যাচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটুকু আমি সায়েন্স বুঝি, এনার্জি ডিটেক্ট করা যায়, কিন্তু ওনারা নেগেটিভ আর পজিটিভ কে কিভাবে আলাদা করছেন? যিনি নেগেটিভ এনার্জির ইয়ে পাচ্ছিলেন উনি কোনটা নেগেটিভ এনার্জি? এটা যদি আয়ন হতো তাহলে আমরা ধরে নিতে পারতাম যে নেগেটিভ আয়ন দেখছেন বা পজিটিভ আয়ন দেখছেন, হ্যাঁ, অথবা নিউট্রাল আয়ন দেখছেন, কিন্তু ইটস নট অ্যাবাউট দ্যাট। এনার্জিটাকে তারা কিভাবে ডিফারেন্সিয়েট করলো?
সেই জন্যই ওনারা কোন স্পেসিফিক মতামত দেয়নি।
আচ্ছা,
এই জন্য তারা এটা বলেছে যে আমাদের ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছে, আমরা এটা নিয়ে যদি আরো রিসার্চ করি আমরা এটা নিয়ে বলতে পারবো। এই ছিল আর কি বিষয়টা। ওই ফোর্টের মধ্যে এমন হয়েছে যে মানে মানুষজন ওখানে গিয়ে বিভিন্ন, আমরা পাই না যে হঠাৎ করে আঘাত পেয়েছে, এরকম অনেকের ঘটনা ঘটেছে। তো যাই হোক, এটা ছিল ছোট্ট করে একটা বলার ঘটনা ছিল আমার কাছে, ইনফরমেশনটা আমি কিছুদিন আগে ঘাটতে ঘাটতে পেয়েছি।
ইন্টারেস্টিং, ভেরি মাচ ইন্টারেস্টিং।
আরো ইন্টারেস্টিং তোর কাছে একটা আছে, সেই
আরো ইন্টারেস্টিং কিনা জানি না দোস, বাট ইট ইজ ড্রাইভিং মি ক্রেজি, আমাকে খুব মানে চিন্তার মধ্যে ফেলাইছে এই জিনিসটা, আমার কাছে খুব ভালো লাগছে। ইট স্টার্টস লাইক মানে ঘটনার শুরু অনেক আগে, কিন্তু আমি শুরুতে যাব শেষে, প্রথমে শুরুটা বলিনি, যেটা বলেছিলাম একদম শুরুতে আমরা যখন বাসে উঠতেছি মাত্র, তখন মনে হয় বলছিলাম, তোর খেয়াল নেই আমার,
শুরুর দিকে তুই বলেছিলি
যে 2012 17 জন মারা গেছে
রাইট
এই লেকটাতে ডুবে গিয়ে। লেকটা হচ্ছে লেক লেনিয়ার, এটা হচ্ছে জর্জিয়াতে, ইটস ইন সাউথ আমেরিকা সেখানে, এবং লেকটা অ্যাকচুয়ালি মানুষের বানানো লেক। মানুষের বানানো লেক বলতে ওই জায়গাটা থেকে পানির পাসিংটা খুব দরকার ছিল টোটাল ইউএস এর জন্যই, নট জাস্ট ফর এনি সিঙ্গল কান্ট্রি বা ওরকম, মানে টোটাল স্টেটস এর জন্যই খুব দরকার ছিল এখান থেকে পাস হওয়াটা। তো সরকার ডিসাইড করে যে তারা ওখানে একটা লেক ক্রিয়েট করবে, মানে টোটাল ব্ল্যাঙ্ক জায়গা বানাবে, ব্ল্যাঙ্ক জায়গা বানায় টোটাল এখানে পানির ফ্লোটা আসতে দেবে সমুদ্র থেকে। তো এই প্ল্যানটা যখন করে তাদের কি করতে হয়, হিউজ নাম্বার অফ এরিয়া থেকে অনেক কিছু সরিয়ে ফেলতে হয়, ইনক্লুডিং থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পিপল, মানুষ সহ। এবং যখন বাঁধটাকে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেওয়া হয় প্ল্যান করে, তখন টোটাল একটা সিটিও পানির নিচে চলে যায়, এবং ভাঙা অবস্থায় ওই সিটিটা এখনো আছে, যেটাকে দ্য টাউন অফ দ্য ড্রাউনিং ঘোস্টস বলা হয়। হ্যাঁ, এটা জাস্ট একটা মিথের মতন নাম দেওয়া হয়েছে, বাট ওগুলো এখনো ছবিও আছে ইন্টারনেটে, যে কেউ সার্চ করলে দেখতে পারবে যে লেক লেনিয়ার এর নিচে কোন শহর আছে, সেটা সার্চ করলে দেখতে পারবে। দ্য থিং ইজ, ওই 17 জন মারা যাওয়ার ঘটনা তো তোকে বললামই যে 2012 17 জন মারা গেছে, বাট ইট স্টার্টস লাইক আরেকটু আগে লেক লেনিয়ার এর অনেকগুলো অদ্ভুত ঘটনার মধ্যে একটা হচ্ছে কেলি ন্যাশ নামের একজনের মৃত্যু। উনি তার ওয়াইফের সাথে শুয়েছিল, তার একটু হালকা শরীর খারাপ হলো, সে বলল যে আমি সকালে উঠেই ডাক্তারের কাছে যাব। তার ওয়াইফ এর সাথে এটা এই কথাটা হয় তার 4:30 দিকে, ভোরের দিকে। সকাল 7:30 উঠে তার ওয়াইফ দেখে সে নেই,
মানে
বিছানায় নেই, এবং তার কোনো বিলঙ্গিংস মানে তার জামা কাপড় থেকে শুরু করে ওয়ালেট মানি ব্যাগ আইডি কার্ড পর্যন্ত সে নেয়নি, জাস্ট ওই যেই জামা পড়েছিল ওটা পরেই সে কোথাও এক জায়গায় গেছে। সন্ধ্যা পর্যন্ত কোনো খবর নেই। সে পুলিশে ফোন দিল, তার ওয়াইফ মিসেস কেলি ন্যাশ ফোন দিল, পুলিশও অনেক খোঁজাখুঁজি করলো, কোনো উপায় নেই, কোথায় পাওয়া যাচ্ছে না। তাকে পাওয়া গেল হচ্ছে জানুয়ারির 5 তারিখে, অনেক সকালবেলা কেউ একজন মাছ ধরছিল, এবং সে হঠাৎ করে লেকের মধ্যে একটা নড়চড় দেখতে পায় লেক লেনিয়ারে। তার বাসা কিন্তু লেক লেনিয়ার থেকে অনেকটা দূরে।
আচ্ছা,
হ্যাঁ। এবং তাকে যখন পাওয়া যায় তখন তার মাথায় একটা বন্দুকের গুলির ইয়ে পাওয়া যায়। ইট ওয়াজ ক্লিয়ার যে সে সুইসাইড করেছে। পরে পুলিশ দেখে যে সে ইয়েও পায়নি, তার একমাত্র তার বাসা থেকে তার রিভলভারটাই মিসিং ছিল, এবং সে এটা সুইসাইড করেছে, এটা মোটামুটি ক্লিয়ার। কিন্তু লেক লেনিয়ারে কেন পাওয়া গেল, লাশটা লেক লেনিয়ারেই কেন, এবং কেন হঠাৎ করে নর্মাল একটা মানুষ আত্মহত্যার ডিসিশন নিবে, এটা আজ পর্যন্ত ক্লিয়ার না। ওয়েল, মিস্ট্রিয়াস ঘটনা,
মানে ফ্যামিলিগত কোনো প্রবলেম ছিল না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে খুব ভালো রিলেশন ছিল,
ভালো রিলেশন, খুবই নর্মাল রিলেশন। আমি বলবো না যে খুব আনন্দে ছিলেন তারা কিনা, এটা আমি জানি না, বাট আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি নর্মাল রিলেশনশিপ ছিল, মানে দেয়ার ওয়াজ নো রিজন টু সুইসাইড, ওইরকম কোন সুইসাইডাল রিজন ছিল না। বাট এটাই হচ্ছে ঘটনা। এই এই ঘটনাটা আমার কাছে খুব একটা মানে মিস্ট্রিয়াস লাগেনি, যখন এর পরের ঘটনাটা পড়লাম, উইচ ইজ 16 বছর বয়সী একটা মেয়ে, তার নাম হচ্ছে হ্যানা ট্রুলভ, ঠিক আছে, তার নামই হচ্ছে হ্যানা ট্রুলভ। তো মেয়েটা এরা হচ্ছে থাকতো তার মায়ের সাথে লেকটা থেকে একটু পাশে, মানে লেক সাইড হাউসেই থাকতো আর কি, লেকটা ক্রিয়েট হওয়ার পরে। তো মেয়েটা নাকি প্রায় ভয় পেত, ইনফ্যাক্ট ও লাস্ট যে টুইটারে ও টুইট করেছে সেই টুইটারে লেখা ছিল সো স্কেয়ার্ড রাইট নাও, এবং তার কথা অনুযায়ী যে সে খুব ভয় পেত, লেখা ছিল যে জাস্ট বিফোর হার ডেথ সে যেই আটা দিয়েছে টুইটার দিয়েছে, সেখানে টুইটটা করেছে, সেটা ছিল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অ্যান্ড হার ফিয়ার অফ আ স্টকার with one chilling tweet allegedly. স্টেটিং এই কথাটা যে সো স্কেয়ার্ড রাইট নাও, মানে সে সারাক্ষণ বলতে চাচ্ছে কেউ একজন তাকে ফলো করত এবং তার বাড়ির ভিতরে আসার চেষ্টা করত।
আচ্ছা, সে যখন পেটটা করেছে ওটার কোন মানে কয়টার দিকে ওই রকম টাইমটা কি কোনো কিছু এসেছে?
ওটা খুব সম্ভবত ভোরের দিকে, মানে চারটার দিকে বা তিনটার দিকে এরকম একটা টাইমে সে টুইট করে এবং পরদিন থেকে সে গায়েব।
আমি এই জন্য টাইমটা কেন জিজ্ঞেস করলাম, এই যে তুই বললি যে ভোরে তিনটা বা চারটার দিকে যখন টুইট করে, তো আই থিঙ্ক আমরা আমাদের এখানে টুইটারটা যদি ওইভাবে ইয়ে হয় না, ফেসবুকটা রয়েছে, তো কেউ যদি ভোর চারটার সময় বা তিনটার সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়, দ্যাট মিন্স বলতে হবে সে না ঘুমিয়ে জেগেছিল।
অফকোর্স
স্বাভাবিক ভাবে কেউ এমন হবে না ঘুম থেকে উঠলো একটা টুইট করলো বা একটা স্ট্যাটাস দিল ঘুমিয়ে পড়লো,
সেটাই
নট লাইক দ্যাট।
Never.
হয়তো সারাদিন সেটা নিয়ে সারা রাত ভেবেছে, ঘুমাতে পারেনি, তারপরে একটা কিছু
এক্স্যাক্টলি এটাই তার সাথে ঘটেছে। এবং পরের দিন সকাল থেকে সে নেই 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 কোথাও নেই, পুলিশ এসে অনেক খোঁজাখুঁজি করার পরে একদিন পরে লেকের আরো কাছে ছোট্ট একটা কাঠের ঘরের মতন আছে, ওরা বলে উডেন হাউস, ওখানে আর কি অ্যাকচুয়ালি লেকে যারা যায় তারা গোসল টোসল করে, তারপরে চেঞ্জ করতে হলো ওটা উলের ভিতরে ঢুকে, সেটার ভিতরে তাকে পাওয়া গেল সারা শরীরে স্ক্র্যাচ, কিসের স্ক্র্যাচ কেউ জানে না, মৃত। এবং একটা জিনিসই কনফার্ম করা গেছে যে সে ডুবে মৃত্যু তার হয়নি, কিন্তু তার বান্ধবীদের কাছে আস্ক করে জানা গেছে অনেকবার যে শি ওয়াজ ভেরি মাচ অ্যাফ্রেড অফ দ্য লেক, যে এই লেক থেকে কিছু একটা তার কাছে আসে। তার বাবা মা অস্বীকার করেছে যে না আমাদেরকে তো কোনো এরকম কিছু বলেনি, বাট এই ঘটনাটা ঘটেছে। এই লেকের ঘটনা এখানে শেষ না দোস, এর পরে যে জিনিসটা হয় সেটা আরো অন্যরকম। বাই দ্য ওয়ে, এই হ্যানার কথা যেটা বলছিলাম, যে হ্যানা ট্রু লাভ, মাত্র যে মেয়েটার কথা বললাম, ওর ব্যাপারে কিন্তু একদম মেজর লেভেলের ইনভেস্টিগেশন হয়েছে, তারপরেও আজ পর্যন্ত মৃত্যুর রহস্য খুঁজে পাওয়া যায়নি। যেহেতু আমি মৃত্যু রহস্য নিয়ে বলি, ওই জন্যই বললাম যে এই লেকের ভেতরে মৃত্যু রহস্য আছে বলেই বলছি। এর পরের ঘটনা শুনলে তো পাগল হয়ে যাবি। এর পরের ঘটনাটা আমাকে সবচেয়ে বেশি স্ট্রাইক করছে, মাত্র যে ঘটনাটা বললাম এটা হচ্ছে 2012 এর, তার আগে আমি তোকে যে ঘটনাটা বলছি ওটা হচ্ছে 2015 এর। এবার যে ঘটনাটা বলবো ইট ইজ 1958, লেকটা তারও আগে ক্রিয়েট হয়, লেকটা কিন্তু অনেক পুরনো। The thing is, তখন যেটা হয় সেটা হচ্ছে যে একটা ইয়াং মেয়ে, কত বয়স হবে, 23-24, নাম হচ্ছে ডেলিয়া পার্কার ইয়াং, সে তার ফ্রেন্ড আছে সুজি রবার্টস, তাকে নিয়ে একসাথে নাইট আউট করবে, তারা রাতে একসাথে থাকবে, এই প্ল্যানে বের হয় দুজন, আর কোনোদিন ফিরে আসেনি। হাও, ইউ নেভার নো। যাই হোক, আর কোনোদিন ফিরে আসেনি। পুরো পুলিশ ইনভেস্টিগেশন করে অনেক কষ্ট করে একটা জিনিস পাওয়া গেছে, লেক লেনিয়ার এর কাছে যে ব্রিজটা, সেই ব্রিজের ওপরে চাক্কা ব্রেক করার চেষ্টা করলে স্কিড মার্ক পড়ে না,
স্ক্র্যাচ
পড়ে না, ওটাকে ওরা বলে স্কিড মার্ক, সেই স্কিড মার্ক পাওয়া গেছে। কিন্তু
হার্ড ব্রেক করলে যেরকমটা হয়,
রাইট। এখন শোন, একটা 1954 ফোর্ড গাড়ির মডেল ছিল, এই গাড়িটা সুজি রবার্টস এবং তার সাথে যে তার ফ্রেন্ড ডেলিয়া পার্কার ইয়াং, নাই তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। ভেরি গুড, ওকে ফাইন, ইনভেস্টিগেশন চলছে চলছে চলছে, প্রায় অফ ইনভেস্টিগেশন, 18 মাস পরে একটা লাশ ভেসে উঠলো। একটা লাশ ভেসে উঠলো ওই লেক থেকেই, একজন ফিশারম্যান পেল বিধ্বস্ত অবস্থা, এবং সবচেয়ে বিদঘুটে হচ্ছে তার ঠিক কবজি দুটো নেই এবং নিচে পায়ের দুটো করে আঙুল নেই। অনেকেই চিন্তা করলো এটা ডেলিয়া পার্কার ইয়াং, যাকে অনেক খোঁজা হচ্ছিল, কিন্তু লাশের অবস্থা এতই খারাপ যে ওটা আসলে পোস্টমর্টেম করে আইডেন্টিফাই করা সম্ভব না। ওকে ফাইন, কোথা থেকে এই লাশ আসলো কেউ জানে না, কেউ জানে না। এবার আরেকটা ধাক্কা শুনো, তারও আবার 2 বছর পরে ওই লেকের উপরে আরেকটা ব্রিজ বানানোর সময় এবার একটা গাড়ি পাওয়া গেল, সেই গাড়ির ভেতরে একটা লাশ, একটা মানুষের লাশ, বোঝাই যাচ্ছে সেই গাড়ি চালাচ্ছিল। এবং গাড়িটা হচ্ছে 20 ফুট পানির নিচে যে গাছগাছালি থাকে না দোস্ত, ওই গাছগাছালি দিয়ে ইচ্ছা করে ঢেকে রাখা।
আচ্ছা,
এবং গাড়িটা কোনটা জানিস, 1954 ফোর্ড। এবার ভিতরে ব্যাগ, চাবির রিং, হাতের আংটি, সবকিছু পাওয়া গেল।
আচ্ছা, যেটা সুজি রবার্টস বলতে পারিস, মানে যখন গাড়িটা পড়ে গিয়েছিল এবং যে ব্রিজের উপর একটা স্ক্র্যাচ পাওয়া গিয়েছিল চাকার, তো ওই ব্রিজটার অবস্থা কি ছিল? ব্রিজে কোন ধরনের সংঘর্ষের চিহ্ন ছিল
না? ব্রিজটা ইনকমপ্লিট ব্রিজ ছিল,
ইনকমপ্লিট।
ওই ব্রিজে ওঠার কথা না, কারো উঠলেও মানুষ ঘুরতে ওঠে এই লেকটা। কিন্তু আমি যে লেকটা কথা বলছি এটা কিন্তু একটা ভালো টুরিস্ট প্লেস, বাই দ্য ওয়ে, অনেকেই দেখতে আসে। এটাও সন্দেহ করা হচ্ছে যে বেশি লোক আসে বলেই বেশি লোক মরে, এই জন্য এরকম বদনাম হয়ে গেছে, এটা পর্যন্ত মিডিয়া সন্দেহ করছে। বাট তখন ব্রিজটা ইনকমপ্লিট ছিল, যখন গাড়ির স্ক্র্যাচ পাওয়া গেছে তখন ব্রিজটা ইনকমপ্লিট ছিল, এই কারণে শুধু ওই দাগটা পাওয়া গেছে। এবং দোস্ত সবচেয়ে ভয়ঙ্কর আমার কাছে যে জিনিসটা লাগছে, যে গাড়িটা দোস্ত ওই নিচেই ছিল এবং ইচ্ছাকৃত ভাবে কেউ ওটাকে ঢেকেছে দোস, গাছগাছালি দিয়ে ঢেকে চাপা দিয়ে রাখছে যাতে উঠতে না পারে উপরে ভেসে। সামহাও ডেলিয়া পার্কার ইয়াং এর লাশটা কিন্তু ছুটে গেছে এবং 18 মাস পরে
ভেসে উঠছে। সেটাই,
ঠিক আছে, কিন্তু ওইটা ওইখানে লুকানো ছিল। এখন কথা হচ্ছে পানিতে যদি পড়েও যায়, পানির নিচে গিয়ে কে লুকাবে দোস একটা গাড়ি?
প্রশ্ন উঠে,
ইউ নেভার নো।
অ্যান্ড দ্য লাস্ট থিং, অনেক আগে থেকেই এখানে একটা রুমার ছড়ানো আছে, প্রায় নাকি এই লেকের পথে ঘাটে রাস্তায় রাস্তায় হঠাৎ করে দেখা যায় একটা মেয়ে হাঁটছে যার দুটো হাত নেই, এবং এটা একজন দুজন তিনজনের না, থাউজেন্ডস অফ পিপল রিপোর্টিং।
ও মাই গড, এইটা হচ্ছে ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমার কাছে।
এন্ড তুই যদি দেখতে চাস আমার কাছে ডকুমেন্টস পর্যন্ত আছে, এই যে দেখ এখানে সুন্দর করে লেখা, সিন্স দেন শি বিকেম নোন অ্যাজ দ্য লেডি অব দ্য লেক, এবং ডেলিয়াস রাস্টলেস স্পিরিট সিমস টু বি সার্চিং ফর দ্য মিসিং হ্যান্ডস, সে নাকি তার হাত খুঁজে
বেড়াচ্ছে। মাই গড, আসলেই মানে একটা ইন্টারেস্টিং, কি বলবো, ভয়ঙ্কর ইন্টারেস্টিং একটা ঘটনা,
অন্যরকম।
তো যাই হোক, এক এক করে সবার এক্সপিরিয়েন্স শেয়ার হয়ে গেল।
একটা কথা বলতে ভুলে গেছি, এই যে তিনটা মৃত্যুর কথা বললাম না, এই তিনটা মৃত্যুর একটারও কিন্তু কোন মোটিভ, কোন কজ, কেন, কি জন্য, কে, আজ পর্যন্ত
খুঁজে পাওয়া যায়নি। যেমনটা আমরা ডরে অনেক ঘটনা পাই, কোনো মোটিভ আমরা খুঁজে পাই না,
কিন্তু আমরা বিশ্বাস করি না, আবার ওগুলো আমরা বিশ্বাস করি না, এগুলো রেফারেন্স সহ তাই আমরা বিশ্বাস করছি,
সেজন্য আমরা একটু মাঝে মাঝে রেফারেন্স দেওয়ার চেষ্টা করি আর কি আপনাদেরকে। তো যাই হোক, আজকের মতো মোটামুটি শেষ হয়ে গেল, এবং শ্মশান থেকে, যে শ্মশান নিয়ে অনেক ধরনের ঘটনা এর মধ্যে আপনারা শুনেছেন, সো এই শ্মশান থেকে আজকের মতো আমরা উঠবো,
বাট নট বিফোর ইউর প্রমিস,
রাইট। ঠিক সামনের সপ্তাহে কোন একটা হন্টেড জায়গা থেকে সুমন আর রেহান আপনাদের সাথে আবারও যোগ দিবে।
রাত দুটো বাজে প্রায়, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, যারা এই নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে কিছুটা হলেও ভয়ের স্বাদ পেয়েছেন, তাদের জন্য আমরা বলে রাখি পুরো পৃথিবীটাই অনেক অনেক বেশি কৌতূহলী। ভয় নিজের মনের মধ্যে, ভয় যুক্তিতে বাধা যায় না, যা আপনি বিশ্বাস করেন না সেই জগৎটাও অনেক বড়। আমরা শুধু একটা কথাই বলতে চাই, ডর, ডরে যেসব ঘটনা ঘটে তা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য নয়, তেমনি ভাবে অপ্রমাণযোগ্যও নয়। আমরা শেষ করতে চাই আজকের মতো, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিপ্রিয়া, আমার টিম মেম্বার সুমন রেহান এবং সাউন্ডে লোবানকে নিয়ে আরো একবার ফিরব। হতে পারে সেই ডরটি ধারণ করা হবে একেবারে আপনারই বাড়ির পাশে। ভালো থাকুন, শুভরাত্রি।